This track was downloaded from FusionBD.com.
চলে গেছে রেডিও এফ 90.2 শুনে গেছে, শুরু হয়ে গেছে রহস্যে ঘেরা আয়োজন কুয়াশা। অর্থাৎ এখন ঘড়িতে 11:21 আজ সোমবার, আর সোমবার রাত মানেই হচ্ছে রহস্যের রাত। সঙ্গে আছে শ্যামিন,
শ্যামিনের সঙ্গে আছি ব্রতি।
তো আজকের কাহিনী কি হতে পারে ব্রতি? ব্রতি কে আজকে জিজ্ঞেস করতেন, ব্রতি দু তিন দিন ছুটিতে ছিল।
এবং আজকের কাহিনী একেবারেই অজানা, ছোট্ট একটু
ব্রতিও জানে না, হ্যাঁ ব্রতিও জানে না, ব্রতির কাছে কোনো হিন্ট নেই, কিছু নেই। কি হতে পারে আজকের কুয়াশায়? অনেক বন্ধু লিখে পাঠিয়েছে, ভারপ্রাপ্ত বয়ফ্রেন্ড, চমৎকার নাম, লিখে পাঠিয়েছে অপেক্ষার প্রহর আসলে অনেক দীর্ঘ হয়। আর সাইদ শামিম হাসান মারুফ লিখেছেন, ওয়ান সেকেন্ড প্লিজ, অনেক অনলাইন রেডিওর মাধ্যমে প্রথম, আচ্ছা এটা অন্য কথা লিখেছেন ভাই আপনি। নাদিম পলাশ লিখেছেন, ভৌতিক কিছু একটা হবে, অপেক্ষায় থাকতে হবে সেটা জানতে গেলে। তুমি আমার কমেন্ট পড়ো নাই, কমেন্ট পড়লে আবার তখন বলা হয় যে গল্প কেন শোনানো হচ্ছে না, কথা বলা হচ্ছে কেন। সুতরাং আমরা গল্প শুরুর আগে যতটুকু পারি আমরা আজকে বন্ধুদের SMS করে দেবো, তার আগে ব্রতি জানিয়ে দিচ্ছে আমাদের কোথায় কি পাঠাতে হবে।
আমি তো জানিয়ে দিবই, তবে কি পাঠাতে হবে সেটা একটু জানিয়ে দিই ছোট করে। আমরা আমাদের আজকের আয়োজনের প্রমোটা শুনলাম এবং সেখান থেকে একটা ধারণা করতে হবে, অনুমান করতে হবে যে আজকের আমাদের কুয়াশার যে ঘটনা সেটা আসলে কি নিয়ে, এবং সেইটা আমাদের লিখে পাঠাতে হবে যে কোনো মুঠোফোন থেকে 8920 নাম্বারে, অনলাইনে abcradio.bd.fm/message। আর রাত জেগে যে বন্ধুরা ফেসবুকে বসে আছে তারা লিখতে পারে facebook.com/abcradio.fm89.2 এবং আরজে শারমিনের ফ্যান পেজ, আরজে SHARMEN। এই হচ্ছে আমাদেরকে লেখার অনেকগুলো ঠিক
আছে। এই ফাঁকে আরেকটা কথা জানিয়ে দিচ্ছি, আরজে ফ্যান পেজ সেটাতেই লিখতে হবে যেটাতে সংখ্যা খুব প্রচুর বন্ধুদের, অর্থাৎ 40,000-এর উপরে, আর বাকি যে কটা আছে সেই সব কটাই কিন্তু ফেক। নাদিম পলাশ লিখেছে, তুমি আমার কমেন্ট পড়লাম, অনেক ধন্যবাদ, অনেক ভালো ভালো কথা লিখেছে। এম ডি বিজয় লিখেছে, আজকে আমার মনে হয় ভূতের গল্প হবে। আচ্ছা অপেক্ষা থাকো, দেখা যাক। হাসরাত আহমেদ তামিম লিখেছে, আই এম ওয়েডিং। আচ্ছা রাজকন্যা নীতু লিখেছে, রোজার মধ্যে 10টা থেকে শুরু করলে ভালো হয়। আর আচ্ছা রাজকন্যা তুমি এই কথা বলছো, আবার অনেক বন্ধু কিন্তু আমাদের লিখে পাঠিয়েছে যে তারা একবারে পুরো আয়োজনটা শুনে ফেলি খেয়ে তারপর ঘুমোতে যাবে, এটাই ভালো তাদের জন্য।
আবার দেখা যায় যে ইফতারের পরে নামাজ টামাজ থাকে এবং একটা ভালো মতো রেস্ট নিয়ে সবকিছু কাজ করে নিয়ে একদম নিরিবিলিতে শোনার জন্য মনে হয় এই সময়টাই ঠিকঠাক, তাই না?
আমার মনে হয় একেবারে সঠিক, যদি একটু ভয় লাগবে ঘুমোতে যাবার আগে, তো আমার মনে হয় ফজরের নামাজ পড়ে তখন ভোর হয়ে যায় এমনিতে, একটু পরে ভোরবেলায় ঘুমোতে হবে আর কি করা। নাজিমুদ্দিন রানা লিখেছে, আজকের কুয়াশা কি বিষয় হবে তা নিয়ে খুব টেনশনে আছি আপু, আমার মনে হয় ভয়ঙ্কর কিছু হবে, তাই না? চট্টগ্রাম থেকে লিখেছে, ভয়ঙ্কর কিছু হবে কি সেটা বলবো না, তবে রহস্য আছে এটা বলবো। আমাদের আয়োজনটা তো আসলে রহস্যের,
কখনো কখনো ভয়,
হ্যাঁ ভয় থাকে, কখনো ময়ের গল্পটা খুব চমৎকার একটা কাহিনী, আমরা খুবই রহস্যের একটা কাহিনী, এটা বেশ কুয়াশার যারা শ্রোতা আছে নিয়মিত তাদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। সেটা একজনের যিনি লেখক তার নামও আমরা বলেছি, তিনি নিজেই আমাদেরকে দিয়েছেন। আমরা অনেক সময় অনেক বিখ্যাত লেখকের লেখা নিয়েও কিন্তু রহস্যের রহস্য উপন্যাস বা রহস্যের গল্প থেকে আগামীতে আমরা হয়তো শোনাবো, শোনাবার চেষ্টা করবো।
এবং এই রহস্যগুলোর মধ্যে কিছু হতে পারে মীমাংসিত একটা কনক্লুশন সহ, আবার কিছু রহস্যের কনক্লুশনটা এমন হবে সেটাই একটা বড় রহস্য হতে পারে, সেটা নির্ভর করছে আয়োজনের উপর। আর বন্ধুরা চাইলে আমাদেরকে লিখে পাঠাতে পারো তোমাদের জানা কোনো রহস্যের ঘটনা, সেটা মীমাংসিত অথবা অমীমাংসিত যেটাই হোক না কেন, সত্যি ঘটনা হলে অবশ্যই সেটা আমরা আশা করব মীমাংসিত।
ইমেল আইডি আছে, আমরা ইতিমধ্যে কিন্তু কিছু বন্ধুর গল্প পেয়েছি, আমি বলছি তোমাদেরকে, আপনাদেরকে আমরা জানিয়ে দেবো, জানিয়ে দিয়েছি অনেককে। আমরা আগামীতে কিছু বন্ধু খুব চমৎকার কিছু আমাদের কাহিনী পাঠিয়েছেন, সেগুলো আমরা প্রচারিত করবো, আমরা কিছু সিলেক্ট করে ফেলেছি। আরো যারা পাঠাতে চান, একটা কথা মনে রাখতে হবে যে সত্যি ঘটনাও হতে পারে বা ফিকশনও হতে পারে বা নিজের লেখাও হতে পারে, তবে গল্পটা যেন মোটামুটি একটু বড় হয়, খুব ছোট হলে কিন্তু সেটা হয়তো আমি পড়ে শুনিয়ে দিতে পারি হঠাৎ।
হ্যাঁ, কোন ঘটনা হিসেবে আমরা বলে দিতে পারি,
আমাদের কিছুটা সংযোজন করতে হবে, সেই ক্ষেত্রে সেইটুকু পারমিশন আমাদেরকে দিতে হবে। তুমি একটু আমাদের ইমেল আইডিটা জানাও।
আমাদের ইমেল আইডি হচ্ছে কুয়াশা kuashaafm8920@gmail.com। এবং লেখা পাঠানোর সময় যেটা করতে হবে, ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে লিখে অ্যাটাচড ফাইল হিসেবে পাঠালে আমাদের জন্য একটু সুবিধা হয়। আর ইমেইলে যদি তোমরা লেখা সাবমিট করতে চাও, সেক্ষেত্রে যেটা করতে হবে বাংলা ফন্টে লিখতে হবে। আর সত্যি ঘটনার ক্ষেত্রে উপযুক্ত প্রমাণাদি অবশ্যই দিতে হবে, কোনো পলিটিক্যাল মার্ডার কেস কিংবা এ ধরনের কোনো ব্যাপার স্যাপার যেগুলো সমালোচিত এবং বিতর্কিত, এগুলো আমরা প্রচার করব।
এখন আমাদের SMS এর মাধ্যমে যেসব বন্ধুরা আমাদেরকে SMS পাঠিয়েছে, SMS এর মাধ্যমে যা জানতে চেয়েছে, 8920 তে যারা পাঠিয়েছে, একটুখানি পড়লে ভালো হতো।
আমরা চেষ্টা করছি, ইন্টারনেট একটু
ঝামেলা করছে।
হ্যাঁ, এই প্রথম আমাদের শুনছে হচ্ছে এক্সস্টেড, এবং সঙ্গে আছে মিজান ইসলাম, কুয়াশা শুনবে এবং জানতে চাই যে কি হবে আজকে। আর মৃত মানুষ নিয়ে ঘটে যাওয়া কোনো কাহিনী বলছে মুসলিমউদ্দিন আরজু। ইমরান হোসেনের ধারণা হচ্ছে ভৌতিক, নাকি লাইট অন করে বসবো নাকি অফ করে?
আমার লাইটটা অফ করে বসো।
তারপর এই মুহূর্তে আরো যারা সঙ্গে আছে, মোহাম্মদ সেলিম মৃধা মালয়েশিয়া থেকে, তাড়াতাড়ি শুরু করেন, আর দেরি সইছে না, শুরু হয়ে গিয়েছে তাই না?
হ্যাঁ, শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আমাদের কথা শুনতে হবে, বন্ধুরা যা জানতে চেয়েছে সেটা বলতে হবে, আর যারা লিখে পাঠিয়েছে বা পাঠাতে চান তাদের কথাও পড়ে শোনাতে হবে, তারপরে আমরা গল্পে যাবো। একটু অপেক্ষা থাকতে হবে, ভালো কিছুর জন্য একটু অপেক্ষা করতে হয়।
আর হানিফ নয়ন, নতুন কোনো কিছু চাই, শুধু হত্যাকাণ্ড নয়।
না, আমরা শুধু হত্যাকাণ্ড তো করি না। আপনি যদি প্রথম থেকে আমাদের নিয়মিত শ্রোতা হয়ে থাকেন, তাহলে আপনি খেয়াল করেছেন যে আমরা হত্যাকাণ্ড কখনোই করি না। অনেক সময় কাল্পনিক গল্প যেগুলো থাকে তার মধ্যে কিছু হত্যাকাণ্ড হতে থাকতে পারে, রহস্যের মধ্যে সাধারণত একটা খুন বা কিছু সেটা থাকাটা খুব স্বাভাবিক। অথবা যদি কোনো ভৌতিক গল্প হয় সেখানে যদি কোনো অপমৃত্যু হয় সেটাকে খুন বলেও ধরা যেতে পারে, আবার অপমৃত্যু বলেও, অপমৃত্যু খুন কুয়াশা যে অন্যান্য পর্বগুলো আছে সেগুলো ডাউনলোড করে শুনলে আপনি বুঝতে পারবেন যে আমরা শুধু হত্যাকাণ্ডের কাহিনী কুয়াশাতে শোনাই না।
নিয়ন রেজার অনুমান হচ্ছে আজকে ভৌতিক ঘটনা হবে। FM পাগলা লতিফ বলেছে খুব ভয়ানক কোন ঘটনা আজকে অপেক্ষা করছে।
একদম সত্যি কথা, ভয়ানক ঘটনা সেটা বলতে পারি।
লিখেছে আমাদেরকে মর্নিং ফ্লাওয়ার শাওন, ভয় পড়া মানে ভয় করে শুরু হচ্ছে টপিকটা, হাজবেন্ডের অত্যাচারে ওয়াইফের ওপর আজকের ঘটনাটা, এটা তার ধারণা। সবুজ শাহরিয়া,
কিছুটা মিল আছে তবে সম্পূর্ণটা বোধ হয় সঠিকটা।
আর তাজবিন ফারিহা ইগারলি অপেক্ষা করছে আমাদের এই আয়োজনের জন্য, কালকে পরীক্ষা শুরু সবুজ সরকার জানিয়েছে, তারপর আমাদেরকে শুনবে।
এটু বলতে পারি যে কুয়াশা এমন একটা আকর্ষণ আছে, আসলে মিষ্টির একটা আকর্ষণ থাকে, রহস্যের একটা চরম আকর্ষণ, মানে যতই চেষ্টা করি না কেন আমরা সেটা থেকে বেরোতে পারবো না।
আর শেষ পর্যন্ত শুনতে হবে অবশ্যই, না হলে জানা যাবে না যে কুয়াশার আড়ালে কি আছে।
কুয়াশার আড়ালে কি আছে সেটা জানতে গেলে আমি দেখি আমি কতটুকু সাহায্য করতে পারি। আমাদের সার্ভারটি একটু ঝামেলা করছে,
আমরা মনে হয় বন্ধুদের সুবিধার্থে আর একবার আমাদের প্রোমোটা শুনিয়ে দিই, তারপরে ফিরে আসি। এবং এই প্রোমোটা শুনে ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে একটু হলেও বোঝা যাওয়ার সম্ভাবনা রয়েছে যে কি আছে আজকে কুয়াশার আড়ালে। এবং জেনে নিয়ে লিখে পাঠাতে হবে যে কোনো মুঠোফোন থেকে আছে আদিশূন্য নাম্বারে, অনলাইনে এবিসি রেডিও bd.fm/message, এই হচ্ছে আমাদের লেখার ঠিকানা। সেই সঙ্গে ফেসবুকে যারা বসে আছে, আর জে শারমিন, আর জে SHARMEEN, এবং এবিসি রেডিও FM 89.2, আমাদের ফেসবুক পেজগুলোতে গিয়েও লেখা যাবে। শারমিন এবং ব্রতি আছি সঙ্গে।
ঠিক আছে, আমি প্রমোটা শুনে ফিরে আসছি। কি ভয়ঙ্কর কথা, লাশ উঠা হাইটা হাইটা পয়লা যাচ্ছে, লাশ হেঁটে উঠে চলে যাচ্ছে, তো এটা তো আসলে খুব ভয়ঙ্কর আজকের কাহিনীটা হয়তো বা আমি তো গল্পটা বলি আমি জানি, কিন্তু ব্রতী কিছুই বুঝতে পারছি না, ব্রতীকে বেশ ভীত মনে হচ্ছে চেহারা দেখে। আবার তো প্রচুর SMS আছে, ব্রতী একটু চট করে পড়বে, হাতের সময় বেশি নেই আমাদের।
লিখেছে আমাদেরকে শরীফুল, আজকে মনটা খুব খারাপ, কারণ আজকে কুয়াশায় ভৌতিক কিছু হবে। আর
সবাই তো প্রেডিকশন, আমরা প্রেডিকশন গুলি জানি, আমি কোনো উত্তর দেবো না।
দেখেছি রমজানুল মোবারক, আজকে কুয়াশা মনে হয়। বাবুল লিখেছে কক্সবাজার থেকে, আজকে কুয়াশা মনে হয় কোনের বা প্রেমের কাহিনী। অর্ণব চট্টগ্রাম থেকে বলছে, আজকের গল্পটা ভয়ঙ্কর হলে ভালো হবে। লিখেছে শ্রেয়া, তিন বন্ধু মিলে শুনছে, তাদের মনে হচ্ছে এটা মার্ডার কেস।
শোনো আগে তারপর দেখো।
হজরত ধন্যবাদ জানিয়েছে মোহাম্মদপুর থেকে, আজকের এই আয়োজনটা মনে হচ্ছে বেশ টেনশনের হবে। সাইফিকি চট্টগ্রাম থেকে, কোনো অপমৃত্যু নিয়ে ঘটনা। মন লিখেছে ভিক্টোরিয়া পার্ক থেকে, MBBS ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আর বলছে যে কুয়াশা শুনছে আর ফিজিওলজি নিয়ে নোট লিখছে। আমার মনে হয় আজকে মজা পাবে। আর রাইসা চট্টগ্রাম থেকে লিখেছে, তোমার ছোট্ট একটু যেটাই হোক, আমাদের কথা যদি তুমি আঘাতপ্রাপ্ত হয়ে থাকো সেজন্য দুঃখিত। লিখেছে অর্ণব চট্টগ্রাম থেকে, লিখেছে
আমি কোনো কথায় আঘাতপ্রাপ্ত হইনি, আঘাতপ্রাপ্ত হওয়ার মতো কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি।
লিখেছে মান্নান মগবাজার থেকে, আজকে ভূতের গল্প হবে,
ভাবতে থাকো।
নয়ন কদমতলি থেকে, প্যারাসাইকোলজি জাতীয় কিছু হবে এবং অত্যন্ত ভয়ানক কিছু একটা। আর আমাদের এক বন্ধু নিজের নামটা লিখতে ভুলে গিয়েছে, ভয়ের চোটে দরজা জানালা সব বন্ধ করে দিয়েছে, ভীষণ ভয় লাগছে, কি যে হবে আজকে। হাসান
ভয় পেলে শুনতে হবে।
হাসান আমাদের নতুন বন্ধু, তার ধারণা আজকের ঘটনা হচ্ছে সুইসাইড নিয়ে এবং সেই সঙ্গে ভূতও আছে। আর তাশফিন, তার ধারণা কোনো মিস্টেরিয়াস কিছু হবে অবশ্যই, যেখানে কুয়াশা সেখানে মিস্টারি থাকবেই। আদিব লিখেছে মিরপুর থেকে, আজকে সে 100% শিওর যে আজকে কোনো ভৌতিক ঘটনাই ঘটবে। রাতুল লিখেছে লালবাগ থেকে, যে যাই বলুক কুয়াশা রক্স।
থ্যাংক ইউ।
তারপর সঙ্গে আছে জলিল মনোহরদি থেকে, তারও ধারণ আজকে কুয়াশা ভূতের কোনো আয়োজন। চাঁদপুর থেকে লিখেছে মাধব সরকার, কুয়াশার জন্য অনেক ধন্যবাদ জানিয়েছে। আর একটা বন্ধু লিখেছে আজকে কোনো ঘোস্ট স্টোরি হবে। লিখেছে বাঞ্ছারামপুর থেকে আলামিন, কুয়াশা বেস্ট প্রোগ্রাম তার জীবনে।
থ্যাংক ইউ। আচ্ছা, ফেসবুকে যারা লিখেছে তাদেরকে পড়ছি। ভূতের কাহিনী কি হতে পারে? নাজিম পলাশ লিখেছেন, নাজিমউদ্দিন রানা প্রথম প্রশ্ন যেটা করেছেন সেটার আমি উত্তর দিচ্ছি না, কিন্তু দ্বিতীয় আপনি যেটা দ্বিতীয়বারের মতন আপনি আপনার মতামত পাঠিয়েছেন যে আপু আপনাদের এই কুয়াশা খুব ভালোবাসি আর আমার কমেন্ট করার জন্য ধন্যবাদ, অ্যাডভান্স ধন্যবাদ দিয়ে দিয়েছে। আচ্ছা, আর নজরুল রায়পুরা থেকে লিখেছে, শামিন আপুকে বলছি আমি গত পর্বে তোমায় বলেছিলাম আর কোনোদিন তোমার কুয়াশা প্রোগ্রামটার শোনা আমি মিস করবো না, তাই জয়েন করে ফেললাম তোমার সাথে, অনেক ধন্যবাদ। আর ইখতিয়ার উদ্দিন রিফাত লিখেছে লাভ স্টোরি থেকে, দেখো শোনো। সোহেল রানা সোহেল লিখেছেন ভয় লাগছে, তাড়াতাড়ি বলেন প্লিজ। সবুজ সাহা লিখেছে বুঝতে পারছি না। প্রীতম দাস লিখেছে মা মনে হচ্ছে আজ আমি কিছু এমন কিছু হবে যা আগের গুলোর থেকে অনেক ভালো। বিবেক খান লিখেছেন মারা কেস। ভিলেজ বয় স্বপ্নিল লিখেছেন ভূত হবে মনে হয়। মোহাম্মদ পলাশ লিখেছেন কোনো মার্ডার কেস। আর ইব্রাহিম খান লিখেছেন আপু হরিয়া আর তস হয়েছে না প্লিজ। শহীদুল ইসলাম রিফাত লিখেছেন আপু আমি আপনাদের নিউ ফ্রেন্ড, আমি সবসময় ডাউনলোড করে শুনি বাট আজকে লাইভ শুনছি। আমি যাদের যারা ডাউনলোড করে শুনে তাদেরকে বলছি যে ডাউনলোড করে শুনে কিন্তু মজা নেই, লাইভ শুনতে যত মজা, সুতরাং লাইভটা শোনারই চেষ্টা করবেন। আবদুল্লাহ সাইদ লিখেছেন আমরা সবাই বুঝতে পারছি না আজকে, আজকে বুঝতে পারছি আজকে কিছু একটা হবে, কিছু তো একটা হবে, সেটা তো খুব স্বাভাবিক। আচ্ছা, আর এম মোহাম্মদ স্কাই লিখেছেন কুয়াশা শুরু করবেন নাকি শুধু প্যাট প্যাট করে যাবেন? মন আর মানছে না, অপেক্ষা করতে হবে, একটু প্যাট প্যাট শুনতে হবে আমার শারমিনের এবং ব্রতির, কিছু করার নেই। আর রিয়েল স্টর্ম লিখেছেন, ঘটনাটা যাই হোক আশা করি সব এপিসোডের মতো আজও কুয়াশা ফাটিয়ে দেবে। ওই আপু ভয় দেখাবেন না, আমি ভয় দেখাই না, গল্প ভয় দেখাই। আর হিমেল খন্দকার হিমু লিখেছেন, ভূত আসবে মনে হয়, আসতে পারে। আই লাইক কুয়াশা লিখেছে আবার মোহাম্মদ তলার মুসলিম উদ্দিন আরজু লিখেছেন, রীতা ও আমি তোমায় শুনছি, ওয়েট করছি আসল ঘটনা শোনা। কাজী সাদাব লিখেছেন, আজকে স্টোরিটা খুব মজার হবে, কুয়াশা থেকে অনেক কিছু শেখা যায়। আপু কেমন আছো? কুয়াশা আমার খুব ভালো লাগে, কারণ নাটকের আকারে লেখা হয়, সেই সাথে গল্প পড়ার ধরনটা চমৎকার। আজকে গল্পটা হবে বস্তিতে কোন নারীকে হত্যা করা হয়, তারপর তার প্রেতাত্মা নিয়ে কিছু হবে, না শুনলে বলবো কিভাবে শর্মিন আপু? আসলেই তো, আর আমি বা কেন বলে দেবো আগে থেকে। আর ইনোসেন্ট ম্যাড লিখেছে, আপু কুয়াশা ইজ দ্য বেস্ট, আমি এটা প্রথম থেকেই শুনছি ফ্রম চিটাগং। নাদিম পলাশ লিখেছে, আপু তোমার কমেন্ট পড়ার জন্য থ্যাংকস, মেঘ আমায় খেয়ে গেছে, এই নামে লিখেছে একজন। কোথায় কুয়াশা হয় না কেন আপু? কুয়াশা আস্তে আস্তে একটু একটু করে ঘনীভূত হচ্ছে, একটু পরে শুরু হবে। তো আমি যেটা বলছিলাম যে লাশ ওইটা হাইটা হাইটা চলে যায়, এরকম ব্রতির কি কখনো এরকম কোন অভিজ্ঞতা আছে? তুমি কখনো গোরস্থানে গেছো?
না, আমি গোরস্থানের পাশ দিয়েও যাওয়ার আগে একটু চিন্তা করে যাব।
আমি একটা ছোট্ট কাহিনী, মজার একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি বন্ধুদের সঙ্গে। আমার বাবার নানা বাড়ি, অর্থাৎ আমার বাবার নানা বাড়ি হচ্ছে পুরনো ঢাকায় রকুনপুর নামে একটা জায়গায়, যেটা প্রেম রোগে আমি প্রায় গল্প বলে থাকি। তা আমরা খুব ছোটবেলায় আমাদের বাড়ি, বিশাল এক বাড়ি সেটা, মানে এত চমৎকার একটা বাড়ি, এখনো আছে সেটা, কিন্তু সেখানে সেরকম কেউ এখন আর থাকে না। ছোটবেলায় যেতাম, সেটা আমাদের একটা অ্যাডভেঞ্চারের জায়গা মনে হতো, একটা পিকনিক স্পট সারাদিনের জন্য যায়, আবার কখনো কখনো আমরা গিয়ে একদিন হয়তো থেকেও আসতাম। তো যাবার পথে ওই নারিন্দা যেখান থেকে শুরু হয়, খ্রিস্টানদের গোরস্থান আছে একটা, দেখেছে বোধ হয়। তো আমার মনে আছে যে সেখানে এপিটাস থাকে, যেটা মানে কবরের পাশে এরকম। তো অনেক আগে, খুব সম্ভবত সব 19th century কিছু, যে ব্রিটিশ যারা এসেছিলেন তাদের কবর আছে সেখানে। তো মাদার মেরির একটা ইয়ে আছে, যেরকম মাঘ মুক্ত থেকে সেরকম আছে। তো আমার মা আমাকে ভয় দেখাতো গাড়িতে যেতে যেতে, আসার মানে যাওয়ার পথে সকাল থাকতো, ফিরে যখন আসতাম রাতে, যখন রাতে আমি আসতাম গাড়িতে, আমি একদম মাথা নিচু করে থাকতাম, এবং আমার মা বলতো কি যে এই পাশে ফিরে আছে, তো যাওয়ার সময় দেখো মুক্ত এর পাশে ঘুরিয়ে নিয়ে ঘুরিয়ে ফেলেছে। এবং আমার যদি সত্যি সত্যি আমি যতবার আসতাম, আমি চোখ বন্ধ করে থাক দিয়ে একটু দেখে, আমার দেখে মনে হতো সত্যি ঘুরে গেছে। এটা তো হ্যালোসিনেশন, বা আমি ওই যে ভাবছি সেটা, কিন্তু
অন্ধকার।
এবং আমার অনেক দিনের শখ যে আমি কখনো ওই স্থানে, ওই অত ছোট থাকতে আমার আর সাহস হয়নি, এখন আমার মনে হয় যে একবার হয়তো গিয়ে আমি দেখে
যাওয়ার। আমিও শুনেছি জায়গাটা নাকি অসম্ভব সুন্দর,
এবং এটা কিন্তু খুব সত্যি কথা। আমার মা যে গল্পটা আমাকে বলেছেন, এটা আমি শুনেছি আমার আগে অনেকে, অনেক গভীর রাতে যখন ওই রাস্তা দিয়ে যেতেন, অনেকেই নাকি দেখতেন যে স্ট্যাচুটা ঘুরে গেছে, মানে দিনের বেলা এই পাশে মুখ করে থাকতো, রাতের বেলা দেখতো এই পাশে মুখ হয়ে আছে এরকম।
ওখানে কোনো কারিগরি আছেন?
না 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 না, এটা একটা মানে কাহিনী গল্প আর কি, ভয় দেখানোর বিষয় ছিল। কিন্তু আমার মনে হতো সত্যিই তাই, আমি ভয় চোখ তাকাতাম না তখন, আবার তাকালাম আমার মতো আসলে সকাল বেলা দেখেছিলাম এই পাশে ঘুরেছিল, এখন হয়তো ওই পাশে ঘুরে গেছে। তো আমার মনে হয় সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে গোরস্থান, যেখানে সমাহিত করা হয় মানুষকে। একটা পর্যায়ে যখন বড় হয়ে গেছি, আমার দাদার কবর, আমার দাদির কবর আছে বনানীতে, আমি অনেক সময় একাই গেছি সন্ধ্যার পরে, যখন মনে হচ্ছে তখন আমার কখনো ভয় লাগেনি, আমার কাছে মনে হচ্ছে এত শান্তির জায়গা মনে হয় কোথাও হতে পারে না। এটা চিন্তা করে মানে ভালো লেগেছে, বা মনে হয়েছে যে একজন আমাদের সবাইকে এখানে যেতে হবে, এটাই আমাদের শেষ গন্তব্যস্থল, এটাই আমাদের গন্তব্যস্থল। এবং কত শান্তিতে মানুষ আছে এখানে, কোনো পিন মানে একটা পিন পতন শব্দ নেই। এখন ওই মুহূর্তে যদি তুমি ভাবো যে হয়তো একটা কাঠবিড়ালি বা কিছু ইঁদুর বা কিছু একটা গেছে, যে সামথিং ইজ দেয়ার, পাতার শব্দ, তাহলে কিন্তু আসলে কিছু আছে। আর যদি তুমি মনে করো যে না, বৈজ্ঞানিক উপায় চিন্তা করো, তাহলে তোমার ভয় থাকবে না। তো ভয়টা হচ্ছে আসলে একটা মানুষের মাথার মধ্যে থাকে, একটা অনুভূতিটা, তোমার যে অনুভূতিটা ওই মুহূর্তে, সেটাকে তুমি যেদিকে ডাইভার্ট করো, তুমি যদি সাইন্টিফিক্যালি ডাইভার্ট করো তাহলে কিছু না, আর যদি তুমি উল্টো দিকে ডাইভার্ট করো, অর্থাৎ তুমি ভয়টাকে প্রশ্রয় দাও, তাহলে সেটা ভূত দন্ড।
সবসময় যেটা বলা হয় ভয়কে জয় করতে হবে,
হ্যাঁ সেটাই।
আর সঙ্গে আছে আমাদেরকে রূপজ বলছে, ড্যাম শিওর ভৌতিক স্টোরি হবে, শিপলুরও একই ধারণা আমাদের দেখেছে রিয়ানা, আজকে সম্ভবত কোনো মার্ডার নিয়ে কাহিনী।
তবে একটা কথা আমি আরেকটা কথা আমার মনে পড়ে গেল, আবার আমার একটু বরাবরই আমার একটু সাহস মানে কি, আমি তো টম বয় মার্কা ছিলাম ছোটবেলা থেকে, আর আমার নানা বাড়ি গেছি বরিশালে, সেখানে গোরস্থান রুডি বলে বোধ হয় তাকে, গোরস্থান আছে সেখানে। যে বাড়িতে বেড়াতে গেছি আমাকে মানা করছে আমার খালা টালা যেও না, তা আমি সুন্দর চলে গেছি এবং বেশ মানে জায়গাটা না আসলে একটু ভয় ভয় মানে দিনের বেলাও। হঠাৎ না একটা শেয়াল টেয়াল হবে হয়তো বা কিছু একটা মানে কবর আর কি খুঁড়ে ফেলে শরীরটা। আমি না তাকাচ্ছিলাম না, আমি জানি আমি তাকালে কিছু দেখতে পাবো, এতখানি গর্ত এবং শব্দ কবর দেওয়া হয়েছে, আমি এক ঝলক তাকিয়ে আর তাকাইনি। আমি সত্যি কিছু দেখেছি সেখানে, কিন্তু আমি সেটা বলবো না এখন এই মুহূর্তে। দেখেছি মানে যেটা থাকে সেটাই দেখেছি, কিন্তু সেটা আমার দেখা উচিত ছিল না আমি মনে করি, না তাকালেই হতো। আমি তারপরে ওই ওই সময় আমার আসলে ভয় লেগেছে, আমি কথা বলতে বলতে আসলে না কোনো একটা জিনিসের মধ্যে ঢুকলে তখন কিন্তু অনেক কিছু মনে পড়ে যায়। আমি যে খুব সাজিয়ে গুজিয়ে এই কথাগুলো এখানে বলতে এসেছি তা কিন্তু না, হঠাৎ ইনস্ট্যান্ট আমার সব মনে পড়ে যাচ্ছে
আসলে। আর এই স্মৃতিগুলো কিন্তু মনের ভিতরে চাপা থাকে বিভিন্ন একটা,
আজকে এই কথাটা আমার হঠাৎ মনে পড়ে গেল। আমি যেটা বললাম যে শেয়ার করবো ছোটবেলার কথা, সঙ্গে সঙ্গে আমার এটা মনে পড়ে গেল যে ঢাকার বাড়ি গিয়েছিলাম নানা বাড়িতে বরিশালে সেখানকার সেই ঘটনাটা, এবং তারপরে আমি আর দাঁড়াইনি। আর আমার খালাকে যখন বললাম আমার খালা চলো যাবে, আমি আমি আর যাবো না।
সেটাই মেহেদী হাসান যাত্রা বাড়ি থেকে। আর আজকের কুয়াশায় তার ধারণা কোনো মানুষ ভূত সেজে ভয় দেখায় সেই কাহিনী জানানো হবে। লিখেছে তাসফিয়া, আজকের কুয়াশা অনেক হরর টাইপের হবে বলছে পারভেজ হোসাইন সাগর। আর তার ভয় লাগাটা অনেক দরকার, এই কারণে তাড়াতাড়ি শুনতে চাইছে আজকের আয়োজনটা। সাজ্জাদ চট্টগ্রাম থেকে লিখেছে, স্বাগত তোমাকে।
আসলে আমি কাউকে বলবো না যে আজকে কি আছে, আমি কোনোদিনই বলি না তোমাদেরকে, আবার আপনাদেরকে শুনতে হবে, সাথে থেকে শুনতে হবে, খুব মন দিয়ে শুনতে। এবং আজকে কিন্তু আমরা কথা বলবো না, সময় পাবো না, টানা গল্প শুনিয়ে দেবো আজকে, কিন্তু যেসব বন্ধু আর কি লিখেছে একটু পর আমি
তিলক চট্টগ্রাম থেকে আজকের গল্পটা কোন প্রেতাত্মা সম্পর্কিত। লিখেছে নাইমুর রহমান শান্ত, খুব বেশি রহস্যময় মনে হচ্ছে শুরু থেকেই। আর লিখেছে মিলন ফাহিম আমাদের বন্ধু কক্সবাজার থেকে, লিখেছে হিলারিয়াস রাজীব, তার ধারণা আজকের গল্প কোন প্যারানর্মাল টাইপের, যারা ভাবছে মজা হবে তাদেরকে
মজা, ভূতে ভয়ের মধ্যে কি মজা থাকে, থাকে দু এক সময় একটু মজার কথা থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এমন টান টান উত্তেজনা থাকে তখন মজা টজা কোথায় চলে যায়।
আর প্রমো শুনে সর্দার ফাহাদের এখনই অনেক ভয় লাগছে, রাত কিভাবে কাটবে বুঝতে পারছে না। মুনতাকিম বিনয় লিখেছে আমাদেরকে, বকুল মিয়া আজকে কি ভয় লাগবে নাকি কষ্ট জানতে যাচ্ছে, সেটা জানতে হলে সঙ্গে থাকতে হবে। জাহিদ বাবু মিস্টেরিয়াস মার্ডার, তারপরে হচ্ছে ঘোষের ঘটনা। আর এক্সস্টের ধারণা হচ্ছে তার মনে হচ্ছে কেউ খুব বড় বড় ধরনের কোনো সমস্যায় পড়েছে। আর রাকিবুল লিখেছে আজ আর শোনা লাগবে না, প্রমো শুনেই কি অবস্থা।
আর এদিকে ফ্যান পেজে ইনোসেন্ট ম্যাড আবার লিখেছে আজকের কুয়াশা ভূত ভূত ওর প্রেত আত্মা নিয়ে হবে, আমার মতো আমার মোটেও ভয় লাগছে না, ঠিক আছে দেখা যাক। আর কথা কন্যা লিখেছে আপনি আমি ভয়ে মামুনিকে আমার রুমে নিয়ে এসেছি। আর এদিকে মহাতাবলি মুন্না লিখেছে আজ প্রথম শুনছি, জানি না কেমন লাগবে, আশা করি খুব ভালো লাগবে, আশা করি আমি আশা করছি তোমার খুব ভালো লাগবে। মোহাম্মদ পারভেজ আলম লিখেছে তাড়াতাড়ি করেন আপু, আর কত ওয়েট করবো, যখন শুরু করব তখন কিন্তু আর কথা বলবো না। সুতরাং আমরা এখন যারা বন্ধুরা লিখে পাঠাচ্ছে আমরা শুরুতেই বলেছি আগে কথা বলে নেবো, মাঝখানে আমরা কোনো ইন্টারাপ্ট করতে চাই না। কনস্ট্যান্ট নেক্সট লিখেছে আপু আপু আর কিছুই লিখেনি, বোধহয় খুব ভয় পেয়েছে। মাহফুজ আহমেদ লিখেছে আপু আমার নানা বাড়িও বরিশালে, সেম সেম, ওকে সেম সেম। তাহমিনা জাহান অতুল লিখেছে আপু একটু ভয় লাগছে না বাট অ্যাডভেঞ্চার কিছু হবে না, অ্যাডভেঞ্চার মনে করলে অ্যাডভেঞ্চার, তবে অনেক রহস্য আছে, ভয় তো আছেই, শোনো আগে দেখো। রিয়াজ পিটুল লিখেছে অনুষ্ঠান শুরু করো তাড়াতাড়ি, আমি উদ্গ্রীব হয়ে আছি আর একটু অপেক্ষা। ফারহিন রহমান মনিকা লিখেছে আপনি তাড়াতাড়ি, স্টোরিটা অসম হবে, কজ কুয়াশাতে সবই অসম, অসম সাউন্ড, অসম আজে, অসম স্টোরি, থ্যাংক ইউ। মোহাম্মদ আতিকুল ইসলাম লিখেছে আপু মনটা খুবই খারাপ, কি করব বুঝছি না, প্লিজ একটা পরামর্শ দেবেন, কসবা থেকে লিখেছে, পরামর্শ হচ্ছে কুয়াশা শুনতে থাকো, মন ভয়ের চেয়ে এমনি ভালো হয়ে যাবে আর মন খারাপ চলে যাবে ভয়ের চেয়ে। মুসলিম উদ্দিন আজু লিখেছেন, আপু আমার লাইফে ঘটে যাওয়া কিছু ভয়ানক ঘটনা আছে, 2-3 দিনের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব, থ্যাঙ্কস।
অনেক ধন্যবাদ।
ইমেল অ্যাড্রেসটা বলে
দিচ্ছি, কুয়াশা kuashaafmh920@gmail.com
এই ঠিকানায় পাঠাতে হবে। মজার বিষয় হচ্ছে ব্রতি, আমি ভুলে গেছি তোমার ছোট একটা গিফট আছে কুয়াশার এক আমাদের ছোট্ট শ্রোতা বন্ধুর কাছ থেকে, তাসলুবা। তোমার চকলেট আমি আজকে আনতে একদম খেয়াল ছিল না আমার, সে এসে চমৎকার একটা গল্প দিয়ে গেছে, ভয়ের গল্প, খুব ছোট। তো এরকম ছোট কোনো সময় গল্প কোনো বন্ধু পাঠালে, তাসলুবা আজকে আমাদের গল্পটা অনেক বড়, এক সময় তোমার গল্প আমি নিশ্চয় কুয়াশায় পড়ে শোনাবো বন্ধুদের, তুমি যে ভয়ের গল্প দেখে দিয়ে গেছো আমাকে।
আর অনেক ধন্যবাদ তাসলুবাকে আগেই চকলেট পাওয়ার আগে।
আমার ভয় লাগছে আপু, কাজী সাদাব লিখেছে, নাদিম পলাশ আবার লিখেছে, আপু তাড়াতাড়ি শুরু করো, রহস্য শুনতে দেরি সহ্য হয় না, রহস্য শুনতেই সবচেয়ে বেশি ধৈর্য ধরতে হয়, আর রহস্যের কাহিনী শুনতে ধৈর্য ধরতে হয়। আপু স্টার্ট করেন প্লিজ 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 প্লিজ। কনস্ট্যান্ট নেক্সট লিখেছেন, প্লিজ প্লিজ, সবাই খুব আকুতি মিনতি করছে, আমিও একটু আকুতি করছি না মিনতি করছি, একটু ধৈর্য ধরতে হবে, আর মিনিট পাঁচেক বা মিনিট দশেক
আর গল্প শুরু হয়ে গেলে তখন যে কিভাবে দম বন্ধ করে থাকতে হবে এই থাকে, সবাই একদম মন ভরে নিঃশ্বাস নিয়ে রেডি হয়ে যাও।
আর তোমার এসএমএস কি আছে দেখো,
এসএমএস প্রচুর বন্ধুদের।
আচ্ছা তোমার কিন্তু তোমার কি কোনো অভিজ্ঞতা নেই কবর ভূত সম্পর্কে বা কিছুই তো বলছো না তুমি?
না আসলে ভূত জিনিসটা নিয়ে আমি কখনোই খুব বেশি মাথায়
নামাই না, ভূত না মানে
ভয় পাওয়ার ঘটনা, প্রচুর
ভয় পাওয়ার ঘটনা সেরকম দু একটা বলতে পারো, বা আমি যেরকম আমি তো ভূত দেখিনি কিন্তু আমার যে অনুভূতিটা ছিল আমি সেটা শেয়ার করলাম।
যেমন মানে দুষ্টামি আমিও ছোটবেলায় কম বেশি করেছি এবং এখনো করি, কিন্তু যেটা ছিল যে আমাদের স্কুলের পিছনে একটা মাঠ ছিল মানিকবাবুর মাঠ নামে, তো সেখানে ছেলেরা ক্রিকেট খেলতে যেত। এখন আমার ছোটবেলা থেকেই মানে আমার মায়ের কাজিনদের সঙ্গে আমি বড় হয়েছি, মামা তারা সবাই আমার সমাবেশী, তো তারা ক্রিকেট খেলতে যেত, আমিও তাদের সাথে যেতাম, তো বল চলে যায় একটু দূরে মাঝে মধ্যে দেখা যায় একটু দূরে, তো পিছনে আরো একটা ওয়াল দিয়ে তারপরে ছিল হচ্ছে বাকি মানুষজন, মানে একটা বড় মাঠ তারপরে একটা ওয়াল, সেই ওয়ালের নিচে অনেকখানি জায়গা আছে বাউন্ডারি ওয়ালটার পরে, আর তার ওই পাশে অন্য মানুষের জায়গা, তো বল চলে গিয়েছে, আমি একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি যে বলটা নিয়ে আসবো, তো ওখানে গিয়ে হঠাৎ করে মনে হলো যে ঝোপের পাশ থেকে কে যেন সরে গেল। ওই সময় ছোটবেলায় তখন আসলে মনে হয় না যে ওখানে কোনো মানুষ থাকতে পারে কিংবা অন্য কোনো ব্যাপার, মানে এত ভয় পেয়েছিলাম চিৎকার করে মামাকে ডাক দিয়ে নিয়ে আসে, সবাই দৌড়ে আসে বলটল নিয়ে, না ঠিক আছে চলো। তো ওই সময় যেটা মনে হচ্ছিল কয়েকদিন আমার মানে বারবার মনে হতো রাতে ঘুমাতে গেলেই যে ওই সরসর আওয়াজটা ঝোপের পাতা সরে,
মনে হচ্ছিল যে ঝোপের কিছুটা দেখতে পাবো
দেখবো, এবং যেটা আমার নানু বাসে প্রচুর গাছপালা, পেয়ারা গাছ জানালার পাশে পেয়ারা গাছের ডাল, তো রাতের বেলা যখন বাতাসে হচ্ছে জানালার গ্লাসের সাথে এসে সেই পেয়ারা গাছের ডাল বাড়ি খেত ছায়া গুলো, তখন মানে আমি কিছুক্ষণ মানে চাদর দিয়ে মুখ ঢেকে আমি তাকাবো না বাইরের দিকে, তারপরে মনে হতো যে সেই যেখানে মানিকবাবুর মাঠে যে আওয়াজটা শুনেছিলাম সেখানকার কেউই হয়তো চলে এসেছে, তো এরকম ভয় টুকটাক যেটা দেখা যায় যে রাস্তাঘাটে চলতে গিয়ে কিংবা রাতের বেলা যখন জার্নি করা হয় আকাশে প্রচুর তারা দেখা যায়, এবং দেখা যায় না যে হয়তো কোনো একটা যেটাকে বলে উপগ্রহ স্যাটেলাইট কিংবা কোন জোনাকি পোকাই হয়তো সরে একদিক থেকে আরেক দিকে গিয়েছে, কিন্তু সেটাও কিন্তু একটু অশরীরী মনে হয় যখন একা থাকা যায়, পুরো বাসে আর কেউ জেগে নেই, আমি আগে জেগে আছি, চারিদিকে দেখা যায় সবাই ঘুমাচ্ছে, জানলা দিয়ে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে মনে হয় যে একটা হাত বোধে
কেমন আছে। আরেকটা কথা বলছি যে আমার নানা বাড়ির কথা বলছি, তো আমাদের নানা বাড়ির পারিবারিক গোরস্থান আছে বেশ মানে কয়েকটা কবর মানে পাশাপাশি বেশ কিছুটা জায়গা, মনে করো 50 গজ মতন এরকম হবে, তো রাতের বেলা আবার সন্ধ্যার পর যখনই ওই জায়গাটা যেতাম, আমি নর্মালি হেঁটে যেতাম না আমরা কেউই, আমরা করতাম যে নিঃশ্বাস বন্ধ করতাম ওই জায়গাটা একটা দৌড় দিতাম, মানে এক নিঃশ্বাসে এটা পার হয়ে গেলে মনে হতো যেটা ইনার ফিলিং, নিঃশ্বাস বন্ধ করে দৌড় দিয়ে চোখটা বন্ধ করে চলে গেলে তো আমি সেই সাইডে চলে গেলাম কিছু দেখবো না, কিন্তু কখন যখন কেউ সাথে থাকতো তখন আমি এই পাশে থাকতাম, কিন্তু ওই পাশে আর আমি সবচেয়ে থাকতাম সোজা দিকে তাকিয়ে থাকতাম, যে বড় হয়ে যখন গেছি তখন আমি কতবার হেঁটে গেছি আমরা কেন ভয় পেতাম এই জায়গাটা, তো সেরকম কিছু না, কিন্তু ওই ওই বয়সে আমার মনে হয় এখনো অনেকে হয়তো ভয় পাবে, এখন আমি আর ভয় পাই না, কিন্তু ওই সময়টা ওই জায়গাটা যখন যেতাম একটা নিঃশ্বাস, যখনই ওইখানে ওই ওই পাশটাতে আমার মার বড় খালার বাড়ি ছিলেন, তো ওখানে আমাদের তাই যেতে হতো। তো আমার মা আগে চলে গেছেন, আমি তো পরে যাবো, কিন্তু ওই আমি যাবো কিভাবে, হয়তো কেউ নেই, তখন ওটা করতাম যে একটা নিঃশ্বাসটা বন্ধ করে চোখটা বন্ধ করে দৌড় দিয়ে যায় পার হয়ে চলে যায়।
এটা মনে হয় যে ওই সময় আসলে যুক্তি কিছু কাজ করে না, যখন মানুষ ভয় পায় তখন আসলে যুক্তি দিয়ে চিন্তা করা
হয় কি, আমাদের ছোটবেলা থেকে আমাদের এত ভূতের গল্প শোনানো হয়, এত গল্প, এত ভয় যা অনেক কিছু থাকে। আর আসলে আমার মনে হয় কি, যত যে যাই বলুক না কেন, যদিও আমি নিজে অনেক সময় নিজেকে নিজেকে কাউন্সেলিং করাবো, নিজেকে যতই বোঝাই না কেন, একটা কথা আছে ইংরেজি, দেয়ার আর মেনি থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, এটা কিন্তু খুব সত্যি কথা, নিশ্চয় কিছু কিছু না কিছু তো অবশ্যই আছে
যেটা হয়তো ব্যাখ্যা দেওয়া সম্ভব
সম্ভব,
সেই কারণেই তো সেগুলো যেটাকে বলা হয় অমীমাংসিত রহস্য, কিংবা আমরা যেই প্রশ্নের উত্তর খুঁজে পাই না সেই জিনিসটাই কিন্তু আমাদেরকে বেশি তাড়া করে।
এবং প্রত্যেকের জীবনে রহস্য আছে, মিস্ট্রি আছে, প্রত্যেকের জীবনে এমন কিছু ঘটনা থাকে, অমীমাংসিত ঘটনা, পরিবারের কোনো ঘটে যাওয়া ঘটনা, দুর্ঘটনা, যে যার পিছনে হয়তো কোনো কারণ আমরা খুঁজে পাই না যে কেন এটা হলো। আর আমার রিসেন্টলি এক ঘটনা, সেটা আমি বলবো না, এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা আমি খুব অবাক হয়েছি, আমি অনেকভাবে চিন্তা করবার চেষ্টা করেছি, মেলাতে চেষ্টা করেছি, কোনো উত্তর আমি পাইনি যেটা কি করে ঘটলো, একটা রহস্য কোথায় না কোথাও কোথাও না কোথাও যেন রয়েই গেছে, কিন্তু এমন একটা ঘটনা যে পরিবারের কাউকে আমি জিজ্ঞেস করতে পারছি না ব্যাপারটা।
আসলে যখন হচ্ছে আমরা সেই প্রশ্নগুলো যেটা বলছিলাম যে উত্তর খুঁজে পাই না, তখনই কিন্তু আমাদের মনে হয় যে এটার পিছনে হয়তো কোনো অশরীরী হাত রয়েছে, কিংবা
যেমন গত সপ্তাহে আমরা চাঁদনী দিয়ে ঘটনাটা শুনছি, আমার শোনা ঘটনা এই কাহিনীটা, আমি শোনা আমি কয়েকজনের কাছ থেকে শুনেছি, এবং বিশেষ করে যিনি সেখানে প্রত্যক্ষদর্শী একজন ছিলেন, তিনি এখন আর বেঁচে জীবিত নেই, আমার মায়ের দিকেরই এক আত্মীয়া, তিনি অনেক এখন বেঁচে থাকে, তার বেশ বয়স থাকতো, তার কাছ থেকে আমার শোনা, আমি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, এবং আরো কয়েকজনের কাছ থেকে শুনেছি, এবং ঘটনাটা শুনে আমি চেষ্টা করেছি আরো কয়েকজনের কাছে, এবং এর সত্যতা অবশ্যই ছিল, কিন্তু যে কারণে ধামাচাপা দেওয়া হয়েছিল সেটাও বলেছি, আমরা কোনো নাম উল্লেখ করিনি। এবং একটা কথা বন্ধুদেরকে বলছি, আমরা যখন কোনো সত্য ঘটনা প্রকাশ করি, যেটা একেবারেই কিছু কিছু ঘটনা, সালেহা মার্ডার কেস, নার্গিস মার্ডার কেস, সেগুলো একদম প্রমাণসহ হাতে এসছে, সেই পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি জানানো হয়নি, কিছু কিছু ঘটনা সত্য ঘটনা আছে যেগুলো স্থান কাল পাত্র আমরা আড়াল করে দেখেছি, বা
একে তো ঘটনার প্রয়োজনে আর এই ঘটনাগুলো জানানো জরুরি বলেই কিন্তু আমরা সেভাবে উপস্থাপন করছি।
হ্যাঁ, আরেকটা কথা বলছি, আরেকটা বন্ধুদের বলছি, এটা কোনো ভ্রান্ত ধারণায় থাকবে না, কুয়াশা কেবলই রহস্যের একটা অনুষ্ঠান, সেখানে হত্যাকাণ্ডের রহস্যও থাকতে পারে, ভৌতিক কোনো গল্পও থাকতে পারে, কাহিনীও থাকতে পারে, শোনা কোনো বা দেখা কোনো সত্যি ঘটনাও থাকতে পারে, কিন্তু মোটেও যে শুধু মার্ডার কেস নিয়ে আমরা করছি তা কিন্তু নয়, একেবারেই নয়।
যাই হোক, অপেক্ষার পালা শেষ, আমরা ছোট্ট একটা খবর শুনবো,
খবর শুনবো, ছোট্ট একটা বিরতি নিয়ে শ্যামিন এবং প্রতীক কুয়াশা আবারও ফিরে আসছে, এবং ফিরে আসছে কুয়াশার গল্প নিয়ে, সঙ্গেই থাকবেন, আমাদের লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল ফোন থেকে 8920, আর আমাদের যে ফ্যান পেজ আছে একটা এবিসি রেডিও FM 89.2, এবং আর জি শ্যামিন, আর জি SHARMEEN, এবং যারা লগ ইন করে শুনছেন এবিসি রেডিও BD.FM, তারা মেসেজ পাঠাবেন এবিসি রেডিও BD.FM /message,
সঙ্গে থাকুন।
আরো একবার স্বাগত জানাচ্ছি কুয়াশায়, শুনছেন এবিসি রেডিও 89.2, সঙ্গে আছি আমি শর্মিন,
আর আমি ব্রতি।
সময় হয়ে গেছে কুয়াশার আজকের গল্পের গল্প শুরু করার, তো ঠিক আছে আমরা গল্পে চলে যাচ্ছি, কিন্তু গল্পে যাওয়ার আগে আরো একবার জানিয়ে দিয়ে যাচ্ছি আমাদেরকে যোগাযোগ করবার ঠিকানা, অর্থাৎ SMS পাঠাতে হবে যেকোনো মোবাইল থেকে 89209 নম্বরে, আর আর জি শর্মিনের ফ্যান পেজ এবিসি ফ্যান পেজ আছে, এবং
ABC রেডিও BD.FM /message, অনলাইনে যারা সরাসরি শুনছে তারা সঙ্গে থাকুন।
একটা মফস্বল শহরের কথা বলছি, ঢাকা থেকে খুব বেশি দূরে নয় শহরটা, কিন্তু তবু কেমন যেন শান্ত একটা নীরব ভাব রয়েছে জায়গাটায়, হইচই নেই, মানুষজনের খুব একটা ভিড় নেই, ভিড় নেই বলাটা হয়তো ঠিক হলো না, মানুষজন এ শহরে কম নেই, কিন্তু তবু যথেষ্ট মানুষ থাকা সত্ত্বেও কোনো একটা অদ্ভুত কারণে শহরটাকে খুব নিরিবিলি মনে হয়, যেন এখানে উত্তেজনাকর কোনো কিছু ঘটতেই পারে না। আসলে এই শহরের মানুষগুলো খুব শান্তশিষ্ট, চুরি ডাকাতি বা অন্য কোনো অপরাধ যেখানে হয় না তা নয়, সব কিছুই হয়, কিন্তু এখানকার মানুষজনের ওপর হয়তো এগুলোর সেরকম প্রভাব নেই। সাদা মাঠে একরকম জীবনযাপন করে চলেছে এখানকার মানুষগুলো। নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্ত লোকজনের সংখ্যাই এখানে বেশি। সারাদিন পরিশ্রম করে টাকা রোজগার করে দিন শেষে শান্তিতে এরা ঘুমোতে যায়। অযথা ঝগড়া বিবাদ বা অনর্থক ঝামেলা একেবারেই পছন্দ করে না এই এলাকার মানুষজন। নিরিবিলি এই শহরটায় যখন থেকে দায়িত্ব নিয়ে এসেছেন পুলিশ কর্মকর্তা জাহিদুল ইসলাম, তখন থেকে এমনটা দেখে আসছেন তিনি। খুব বেশি দিন হয়নি তিনি এখানে বদলি হয়ে এসেছেন, কিন্তু এসেই একরকম প্রেমে পড়ে গেছেন জায়গাটা। পুলিশের চাকরিতে কত রকম জায়গায় তো তাকে দেখতে হয়েছে, মারামারি, খুনোখুনি, জমি জেরাত নিয়ে মামলা মোকদ্দমা, এসব দেখতে দেখতে হয়রান হয়ে গেছেন তিনি। মানসিক প্রচন্ড অশান্তি তৈরি করে এসব খবর। এতদিন হয়ে গেছে পুলিশের চাকরিতে, তবু অপরাধের বর্ণনা শুনলে এখনো তিনি কষ্ট পান। যতক্ষণ না কেস সমাধান হয় আর অপরাধী শাস্তি না পায়, ততক্ষণ এক ধরনের অস্থিরতা ভোগেন। কিন্তু এখানে আসার পর থেকে এমন অস্থিরতায় তাকে পড়তেই হয়নি। এই শহরটায় কেমন যেন একটা ঠান্ডা শীতল ভাব আছে। সারা শহর জুড়ে প্রচুর গাছপালা ছায়া দিয়ে ঘিরে রেখেছে। দিনের বেলাতেও শহরের বেশিরভাগ জায়গা অন্ধকার হয়ে থাকে, আর রাতের বেলায় তো কথাই নেই। ঢাকা বা অন্যান্য বড় বড় শহরের মতো এখানকার মানুষের রাত জাগার অভ্যেস নেই একেবারেই। 9টা বাজতে না বাজতেই সবাই গভীর ঘুমে ঢলে পড়ে। রাস্তায় একজনও লোক থাকে না তখন। পাকা রাস্তাঘাট আর পাকা বাড়ি না থাকলেও এলাকাটাকে গ্রামই হয়তো বলা যেত। জাহিদুল ইসলাম এখানে আসার পর থেকে সেরকম কোনো কঠিন কেস পাইনি, বেশিরভাগই চুরি ডাকাতি টাইপের মামলা। এলাকাটা সম্পর্কে খুবই ভালো একটা ধারণা হয়ে গিয়েছিল তার মনে। কিন্তু হঠাৎ একদিন যা ঘটল।
স্যার, আজকের পেপারটা দেখেছেন?
দেখলাম তো, কিন্তু শুধু আজকের বলছেন কেন, প্রতিদিনই তো কিছু না কিছু লেগেই আছে।
যাই বলেন স্যার, আজকের ব্যাপারটা ভয়াবহ হবে। সকালে ঘুম থেকে উঠেই এইনি, একেবারে মাথা খারাপ অবস্থা স্যার।
দেশটা সত্যি যে কোন দিকে যাচ্ছে বলা আসলে খুবই মুশকিল। টপ লেভেল থেকে শুরু করে লো, এভরি স্টেজ ইজ ফুল অফ করাপশন। মাঝে মাঝে বড়ই চিন্তায় পড়ে যাই, ছেলে মেয়েগুলোকে কোথায় যে রেখে যাচ্ছি, ওরা কি ভালোভাবে বাঁচতে পারবে?
এভাবে ভাববেন না স্যার, তাহলে হতাশ হয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না।
স্যার, আপনার ছেলে দুটো তো মাশাআল্লাহ বেশ ব্রিলিয়ান্ট, ওদেরকে বিদেশ পাঠিয়ে দেন না।
কিন্তু এটা তো কোনো সলিউশন না, নিজের দেশটা গোল্লায় যাবে আর ওরা বিদেশে সুখ করবে, এটা তো ঠিক না।
এছাড়া কি আর কোনো উপায় আছে স্যার? এত বছর চাকরি করলাম, সবই তো দেখলাম, সব জায়গায় রক্ষকই বক্ষ, কিছুই করার নেই।
সব পাই স্যার, সব পাই, মানে শুধু পেপার পত্রিকায় আমাদের নামটা একটু বেশি বেশি আসে, এই আর
আপনার কি ধারণা এমনি এমনি আসে?
না স্যার, তবে যতটা রটে ততটা কি ঘটে
সেটা বুঝলাম, কিন্তু যতটা রটে তার কিছু তো বটে, সেটাও পাবলিক আমাদের পেশার লোকদের কাছ থেকে এক্সপেক্ট করে না।
তবে যাই বলেন, এখানে বেশ শান্তিতে আছি স্যার, প্রতিদিন তো আর ইঁদুর বিড়াল দৌড় খেলতে হয় না।
স্যার, এই মহিলা থানার সামনে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছে, যতবার জিজ্ঞাসা করি কি হয়েছে কথা কইতেছে না।
কি সমস্যা? কি আরে সমস্যা বলবেন তো, কান্না করলে তো আর সমাধান হবে না। কি লাশ খুঁজে পান না? কোথা থেকে? মানে লাশটা ছিল কই?
কান্না থামান, যা প্রশ্ন করছি উত্তর দিন, লাশটা কোথায় ছিল?
আমাগো ঘরে।
ঘর কোথায়?
আমরা গরিব মানুষ স্যার, ওই রেল লাইনের ধারে বস্তির মধ্যে থাকি, দুম কইরা মানুষজন মইরা গেল, দেখা নাই, বইয়া নাই, দাফন করুন কেমনে, দাই লাশে ঘরে রাইখা দেখা দেখা করতে গেছিলাম। আইসা দেহি।
আচ্ছা আচ্ছা, আমি একটু শুনেন, আপনার স্বামী কি করতো?
দুজনে ভিক্ষা করতাম, আমরা গরিব মানুষ স্যার, টাকা পয়সা দিবার পারুক না স্যার, শুধু আমার স্বামীর লাশ ঘরে খুঁজছে।
আচ্ছা স্যার, আমেন, ঠিক আছে, আপনি যান, আমরা দেখি কি করা যায়। সালাম সাহেব, আপনি একটু জিডিটা লিখে ফেলুন তো।
জি স্যার, এই আপনি আমার সাথে আসুন।
আশ্চর্য তো, বুঝলাম না লাশ কেন চুরি হবে।
জাহিদুল ইসলাম একজন পরিশ্রমী আর সৎ পুলিশ অফিসার ছিলেন। নিজের দায়িত্ব পালনে কখনো পিছপা হতেন না। এই ঘটনাটিকেও তিনি খুব গুরুত্বের সাথেই নিলেন। সাধারণ একজন ছিন্নমূল মহিলারও অধিকার আছে ন্যায় বিচার পাবার। গরিব বলে তো তাকে অবহেলা করা যায় না। জাহিদুল ইসলাম ঘটনাস্থলে চলে গেলেন, শহরের এক কোনায় যেখানে একেবারে হতদরিদ্ররা থাকে, সেইখানেই এই ঘটনাটা ঘটেছে। মহিলাটি তখন সেখানে ছিল না, ভাসমান মানুষ, এদের কোনো স্থায়ী ঘরবাড়ি পর্যন্ত নেই, কখন কোথায় থাকে তার ঠিকই নেই। খোঁজাখুঁজি করতে করতে এক বুড়ি তাকে ডেকে দিল। জাহিদুল মহিলাটাকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য সংগ্রহের চেষ্টা করলেন। সেদিন কি কি ঘটেছিল আর কোথায় ঘটেছিল এসব ব্যাপারে বিস্তারিত জেনে নিলেন তিনি।
স্যার, স্যার, আমার স্বামীর লাশটা পাইছেন স্যার?
না না, এখনো পাইনি। আপনার কাছে কিছু বিষয় জানতে চাই। আমরা সত্যিই দুঃখিত, আপনি একটু বলবেন কিভাবে ঘটলো ঘটনাটা?
বিহানবেলা মানুষটা করিল, তার নাকি পিয়াস লাগছে, বুকটা শুকাইয়া গেছে, ঘরে পানি আসিল না, আমি পানি আনতে তৈলা যাই।
কোথায় যান?
ওই বস্তির ধারে ওই কল দায় পানি আনিয়া দিই, মানুষটা আর নাই, ধ্বংস হয়ে গেছে। পাশের ঘরের মানুষরা আমার কান্দন ভিঙা ঝুঁকতে আসে, আমার হুশ আসিল না, পরে হেরাই কইল লাশ দাফন করম লাগবো। আমার কাছ তো টাকা টুকা নাই, বড় রাস্তার ধারে চাই আর চিন্তা করে টাকা লইয়া ওই বড় রাস্তার ধারে একখান দোকান আছে না, পীর বিদায় ওইখানে কখনো কাপড় কিনবার গেছিলাম, দোকানদার বেড়াই কই জানি গেল, মেলাক্ষণ আসিল না দোকানে, তাই বসে থাকলাম মেলা শুনে, তারপর কাপড় এনে দেখি কেউ নেই, লাশ হয়নি।
আশেপাশের ঘরে কোনো মানুষ ছিল না?
আমার দেরি হইতেছে দেখা, তারাও এগো ঘরে গেছে না, যাই ফিরে গেছে।
ওদের জিজ্ঞাসা করেছিলেন যে তারা কিছু দেখেছে কিনা? সেদিন
ফিরে এসে জাহিদুল অনেকক্ষণ ভাবলেন ব্যাপারটা নিয়ে। কেউ একজন ছিন্নমূল এই মানুষটার লাশ চুরি করে নিয়ে গেছে, কিন্তু সেটা কে হতে পারে? খোলা ফেলে রেখে দেওয়া হয়েছিল। আচ্ছা, এমন তো নয় যে কোনো শেয়াল কুকুর জাতীয় প্রাণী টেনে নিল। শহরের এক কোনায় গাছপালার অভাব নেই তা ঠিক, কিন্তু তাই বলে সেটা তো কোনো জঙ্গলও নয়। এত বড় একটা মানুষের লাশ টেনে নিতে অনেক বড় প্রাণীর দরকার। তাছাড়া শেয়াল কুকুর টেনে নিলেও লাশটা ট্রেস পাওয়া যেতে পারে, খুব দূরে নিশ্চয়ই নিয়ে যাওয়া সম্ভব না। কিন্তু এখানে দেখা যাচ্ছে লাশটা যেন বেমালুম গায়েব হয়ে গেছে। একটা আস্ত মানুষকে বেমালুম গায়েব করা সম্ভব শুধু দুটি প্রাণীর পক্ষে, যদি করে অজগর সাপ আস্ত সেটাকে গিলে ফেলে, অথবা কোনো মানুষ সেটাকে চুরি করে। কিন্তু একটা মানুষ কেন এত কিছু থাকতে লাশ চুরি করবে? জাহিদুল ইসলামের মনে পড়ে গেল অনেক আগের একটা কথা, তখনও তিনি পুলিশ হননি, পড়াশোনা করছিলেন, খুব বেশি বয়সও নয় তখন তার। তার মামা ছিলেন একজন সাংবাদিক, ক্রাইম বিটের রিপোর্ট করতে নানা জায়গায় ঘুরে বেড়াতে, আর কত অদ্ভুত গল্পই না বলতে। আজকে জাহিদুলের যে অবস্থান গড়ে উঠেছে তার পেছনে অনেক বড় অনুপ্রেরণা হয়ে কাজ করছে তারই মামা। মামার কাছে গল্প শুনে শুনে অপরাধকে ঘৃণা করতে শিখেছিলেন তিনি। অবচেতন মনে তখন থেকেই তার মধ্যে গড়ে উঠেছিল এইরকম পেশায় আসার ইচ্ছা। আজকে তার একটা অনুসন্ধানী মন গড়ে তোলার পিছনে এই মামার অবদান অনেক। তো এই মামাই একবার তাকে একটা ভয়ানক গল্প শুনিয়েছিলেন, সেটা অনেকদিন আগের কথা। একজন ভয়ঙ্কর সাইকো ধরা পড়েছিল তখনকার পুলিশের হাতে, সে শুধু মৃত মানুষ চুরি করত, চুরি করে সে লাশ কেটে কলিজা বের করে খেত। উফ, রাতের বেলা কবরস্থানে ঝুঁকে চুপি চুপি কবর খুঁড়ে লাশ বের করে নিত। এরপর সে লাশের কলিজা বের করে খেয়ে নিত। জাহিদুল ইসলামের গা গুলিয়ে উঠল। এরকম একটা আস্ত শহরে এমন কিছু ঘটবে না ভাবাই যায় না। কিন্তু কি রহস্য থাকতে পারে এরকম চুরির পেছনে? লাশটা কে নিয়ে গেল আর কেনই বা নিয়ে গেল? আশ্চর্য। এই ঘটনার পরে সপ্তাহখানি কেটে গেছে। জাহিদুল ইসলাম কিছু সরকারি কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। সেকেন্ড অফিসার হারুনুর রশিদের কাছে খবর নিয়েছেন যে লাশটার কোনো খোঁজ পাওয়া গেছে কিনা। সেদিন একটু ফ্রি থাকায় ভাবলেন জিপটা নিয়ে শহরে একটু চক্কর দেওয়া যাক, সেই মহিলার খোঁজও নেওয়া হবে আবার শহরের নজরদারিও করা হবে। তো যেই ভাবা সেই কাজ। জিপটা নিয়ে প্রথমেই গেলেন সেই গরিব এলাকাটায়। কিন্তু তিনি বুঝতে পারেননি সেখানে গিয়ে তাকে এতটা হৃদয় বিদারক পরিস্থিতিতে পড়তে হবে।
আপনারা একটু শুনুন শুনুন শুনুন, একটু জায়গা দেন। থামেন একটু, আপনারা শুনেন শুনেন, এখানে কি হয়েছে একটু বলবেন কেউ খুলে।
এই মহিলা তার মাইয়ারে খুঁজে পাইতেছে না।
কখন থেকে?
এই কিছুক্ষণ আগে জানছি।
আরে আপনার জানার কথা বলছি না, এই মহিলা কখন জানলেন যে তার মেয়ে নেই?
একটু আগে কামে গেছিল, মাইয়ারে 5 টাকা দিছিল পাউরুটি খাওয়ানোর লেগে। 5 টাকা নাকি ঘরে আছে, মাইয়া নাই।
মেয়েটার বয়স কত?
খুঁজে পাই না।
আচ্ছা আপনি সরেন। এই যে এই যে আপা শুনেন, আপনাকে বলছি আপনার মেয়ের বয়স কত?
90,000।
আচ্ছা শুনেন শুনেন, আপনার স্বামী কই? শুনছেন, আপনার স্বামী কোথায়? মেয়েটার নাম কি? আপনার নাম কি? আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন, দেখি কি করা যায়। ঠিক আছে ঠিক আছে, আপনি একটু শান্ত হন, আমি চেষ্টা করছি।
প্রচন্ড দুশ্চিন্তা নিয়ে থানায় ফিরে এলেন জাহিদুল। মরা লাশ নয়, এবার চুরি যাচ্ছে জীবিত মানুষ। ব্যাপারটা খুবই সিরিয়াস। কোনো মানুষ পাচারকারী কি এর সঙ্গে জড়িত? কিন্তু এই ঘটনার সাথে আগের ঘটনার কি কোনো যোগসূত্র আছে? একজন পাচারকারী তো জীবিত মানুষ ধরে নিয়ে যাবে, মরা লাশ নিয়ে সে কি করবে? তাহলে কি দুটি ঘটনার পিছনে আলাদা আলাদা অপরাধী চক্র কাজ করছে? কিন্তু দুটি অপরাধী একই এলাকায় ঘটেছে, তাও আবার খুব অল্প সময় ব্যবধানে। এতে মনে হয় যেন একই লোক বা একই দলের কাজ। কিন্তু এই চুরির উদ্দেশ্য কি হতে পারে? এটা বুঝতে পারলেই অনেক রহস্যের সমাধান হয়ে যাবে। তিনি বুঝতে পারলেন এভাবে এগুলো কাজ হবে না, ধূর্ত অপরাধীকে ধরতে তাকেও কিছু চালাকি করতে হবে। শহরে কি ঘটছে না ঘটছে তার একটা সার্বক্ষণিক খবর পাওয়ার জন্য জাহিদুল কিছু সোর্স লাগিয়ে দিলেন। সন্দেহজনক কিছু দেখলেই যেন এরা তাকে রিপোর্ট করে।
স্যার ডেকেছিলেন? বসুন। হারুন সাহেব, আপনি তো বেশ অনেকদিন ধরে এই এলাকা আছেন না?
হ্যাঁ, প্রায় 5 বছর।
একই এলাকা থেকে পরপর 2টা অকারেন্স, আর দিনের ব্যবধানও কিন্তু অনেক কম। কেসটা বেশ জটিল মনে হচ্ছে।
আমিও শুনেছি, আপনি চাইলে আমি ওই এলাকার পুলিশ নজরদারি করতে পারি।
পুলিশ নয়, ছোট এলাকা, সবাই তো পুলিশদের চেনে। বাইরের সোর্সের কোনো ব্যবস্থা করতে পারবেন?
অবশ্যই পারবো। কজন লাগবে বলেন?
আপাতত 5 জন হলেই চলবে। তবে মাথা রাখবেন যে কেউ যেন কোনোভাবেই সন্দেহ না করতে পারে, একেবারে বস্তির মানুষদের সাথে মিশে কাজ করতে হবে আপনার, আর আমার 24 hours এর রিপোর্ট চাই।
ওকে স্যার, কোনো সমস্যা নেই, আমি আজই ব্যবস্থা করছি।
থ্যাংক ইউ,
ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার।
বেশ কয়েকদিন কেটে গেলেও সোর্সা তাকে তেমন কোনো খবর দিতে পারল না। অবশ্য এর মধ্যে এমন কোনো দুর্ঘটনাও আর ঘটেনি। ছোট্ট শহরে মোটামুটি সবাই জেনে গিয়েছিল বাচ্চা চুরির ঘটনাটা, তাই সবাই সাবধান হয়ে গিয়েছে, নিজেদের বাচ্চা সামনে রাখছে, বিশেষ করে ওই গরিব এলাকাটার লোকজন। সেখানে এমন অনেক মানুষ আছে যাদেরকে কাজ করার জন্য খুব ভোরে বের হয়ে যেতে হয়, চাইলেও এসব দরিদ্র মানুষ নিজের সন্তানকে সবসময় চোখে চোখে রাখতে পারে না, ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এখানে অনেক বেশি। জাহিদুলও জানেন সেটা, আর তাই ওই এলাকার উপরেই বিশেষভাবে নজর রাখার তিনি ব্যবস্থা করলেন। এর মধ্যে একদিন এক সোর্স থানায় ফোন করে একটা খবর জানলেন, ইদানিং নাকি কিছু মানুষের রহস্যময় আনাগোনা দেখা যাচ্ছে শহরের কিছু কিছু এলাকায়। ব্যাপারটা খুবই সন্দেহজনক।
স্যার, স্যার, 2000 টাকা দেন স্যার, আমি খোঁড়া মানুষ।
খবর কি? আমরা 24 ঘন্টা নজর রাখছি স্যার। অবজারভেশন,
এলাকায় অভাবী ভিক্ষুকের সংখ্যা বেশি স্যার, তবে গত 2-3 মাস থেকে বাইরের লোকের আনাগোনা বেড়েছে এখানে। খবর নিয়েছি, এরা মাদক ব্যবসায়ী।
তাদের সাথে এখানকার লোকদের কানেকশন?
নিজেদের ঘর এরা ব্যবহার করে মাদক রাখার জন্য, তবে এরা সরাসরি যুক্ত নয় তাদের সাথে। গরিব মানুষ, কিছু টাকা দেয় বলে ঘরটা ছেড়ে দেয় কিছু সময়ের জন্য।
আপনি শিওর? ওকে, তারপর ওই তিনজনকে নজরদারিতে রাখবেন, আর মাদক ব্যবসায়ীদের পরিচয় ইন ডিটেল চাই আমার।
ওকে স্যার।
আল্লাহ আপনার ভালা করুক। ভিক্ষা দেন গো ভাই,
জাহিদুল ইসলামের মনে হলো তিনি হয়তো কিছুটা সূত্র পেয়ে গেছেন। মাদক ব্যবসায়ী, ঠিক, নিশ্চয়ই এই ঘটনার সাথে কোনো বড় চোরাচালানি দল যুক্ত থাকতে পারে, কিন্তু এদেরকে ধরতে হলে নির্দিষ্ট প্রমাণ তো দরকার, আরো বেশি তথ্য দরকার, তার জন্য আরো অনেক তদন্ত করতে হবে তাকে। গম্ভীর হয়ে তিনি হারুনুর রশিদের সাথে কিছুক্ষণ পরামর্শ করলেন, এরপর তাকে খুব গোপন কিছু ইনস্ট্রাকশন দিলেন, চারদিক থেকে জাল বিছিয়ে এই অপরাধীদের ধরতে হবে। পরদিন সকালের ঘটনা, সেদিন জাহিদুল অনেক ভোরে ঘুম থেকে উঠেছে, মনটাও আজ তার বেশ ভালো, কেন যেন তার মনে হচ্ছে অপরাধীকে ধরার পথে তিনি বেশ এগিয়ে গেছেন। কতদিন আর তার হাত থেকে বাঁচতে পারবে এরা, তাই থানায় বসে আয়েস করে চায়ে চুমুক দিচ্ছিলেন আর ভাবছিলেন জাহিদুল। এমন সময় হন্তদন্ত হয়ে ঢুকল সেকেন্ড অফিসার হারুনুর রশিদ।
স্যার, এখানকার কেন্দ্রীয় গোরস্থান থেকে আজ রাতে লাশ চুরি হয়েছে।
তাজ্জব হয়ে গেলেন জাহিদুল, আবারও লাশ চুরি? মাদক ব্যবসায়ীরা কেন লাশ চুরি করবে? নাকি তিনি প্রথমে যেমন ভেবেছিলেন 2-2টা আলাদা অপরাধী দলের কাজ? না, হিসেব মিলছে না। তাড়াতাড়ি হারুনুর রশিদকে নিয়ে কবরস্থানে ছুটলেন জাহিদুল। এই শহরের কবরস্থানটা অনেক প্রাচীন আমলের, আকারেও বিশাল। লোকালয় থেকে একটু দূরে শহরের এক প্রান্তে কবরস্থানটা অবস্থিত, তাই পৌঁছতে একটু সময় লাগত। ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই সেখানকার পাহারাদারের খোঁজ করলেন। এই লোকটি সবার আগে পুলিশকে ঘটনাটা জানিয়েছিল।
এই, এখানে আসেন। এখানকার পাহারাদার আপনি?
জি স্যার।
কখন দেখেছেন আপনি?
ভোরবেলা রাউন্ড দেওয়ার সময় দেখছি স্যার।
রাতে লাস্ট কোয়ার্টার রাউন্ড দিয়েছিলেন?
জি, মানে
মানে মানে করছেন কি?
শরীরটা খারাপ আসছিল, তাই ঘুমাই পড়ছি।
রাত 12টা পর্যন্ত সন্দেহজনক কাউকে ঘোরাফেরা করতে দেখেছেন?
জি না স্যার, তাদের আলো আসছিল, আমি তো জ্বালাইও দেখছি, আশেপাশে ফটফটা, দুই একটা চামচিকে ছাড়া কোনো কাক পক্ষী ছিল না, কোনো আওয়াজও পাইনি।
ঘুমাচ্ছিলেন কই?
ওই ঘরে।
তা আপনার ঘরটা কোথায়?
ওই যে স্যার গুরুস্থানের ওই মাথায়।
তা আপনি কি কুকুর নাকি?
না।
তাহলে তো আপনার শোনারও কথা না, কুকুর হলো এত দূর থেকে শোনার একটা সম্ভাবনা ছিল। স্যার এখানে আর কোনো কোল কিনারা পাওয়া যাবে না, চলুন থানায় চলে যাই।
আমি জানি।
কি জানো?
এবারে পারো স্যার, এর কথা কানে দিন।
বুঝছি বুঝছি। হরণ স্যার চলে থানা চলুন। জি স্যার চলুন।
গম্ভীর হয়ে হারুনকে নিয়ে থানায় ফিরে যাবার জন্য রওনা দিলেন জাহিদুল। হারুনুর রশিদের মুখ সাদা হয়ে গেছে, মনে হচ্ছে সে প্রচন্ড ভয় পেয়েছে। জাহিদুল ভীত নন মোটেই, তিনি কোনো অলৌকিক ব্যাপারে বিশ্বাসও করেন না। তার নিশ্চিত ধারণা এর মধ্যে অন্য কোনো একটা ব্যাপার আছে। এমনকি তার কাছে মনে হচ্ছে ঘটনার জট কিছুটা খুলে যাচ্ছে, অনেক কিছুই তিনি এখন আন্দাজ করতে পারছেন। জিপ গাড়িতে যেতে যেতে হারুনের সাথে ব্যাপারটা নিয়ে আলাপ করার চেষ্টা করলেন।
স্যার বিষয়টা বেশ রহস্যময় তাই না? পাগলটার কথা শুনে বলছেন?
তা না, মানে হুট করে কথা নিয়ে বার্তা নিয়ে একটা লাশ গায়ে, তার উপর পাগলটার কথাও একেবারে তো ফেলে দেওয়ার মতো না। অনেক সময় এরা অনেক কিছুই জানে।
ছেলের সাথে বসে কি হরর সিনেমা দেখছেন নাকি?
না সেরকম কিছু না,
এসব সিনেমাতেই হয়, রিয়েল লাইফে হয় না। আর পুলিশ কেসে তো একদমই হয় না।
জি স্যার,
এর পেছনে একটা বড় চক্র কাজ করছে হারুন স্যার। রহস্য ফস্য কিছু না, আর সবকিছুই মানুষের কাজ।
বুদ্ধিমান অফিসার জাহিদুল মনে মনে কিছু ঘটনা আঁচ করতে পারছিলেন। থানায় ফিরেই তার কাছের কয়েকজনকে কিছু বিশেষ নির্দেশ দিলেন তিনি। খুব স্পেসিফিক কিছু জায়গার একটা বিশেষ ব্যাপারে খোঁজ করতে বললেন। একে একে সূত্রগুলো মিলে যাচ্ছিল। বেশ কয়েকদিন গোপনে তদন্ত করে তিনি অনেকগুলো তথ্য জানতে পারলেন। সব মিলিয়ে রহস্যটা একটা দিকে ইশারা করছিল এবং সেই পথেই তিনি এগোবেন ভাবলেন। এর মাঝেই একদিন রাতে তার সোর্সটাকে ফোন করে আরো কিছু গোপন তথ্য দিল। একজন মানুষের ব্যাপারে খুব বেশি সন্দিহান হয়ে উঠলেন জাহিদুল। এই শহরেরই একজন মানুষ খুব বেশি সন্দেহজনক আচরণ করছে। যদিও তার বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ নেই, কিন্তু সোর্সের কথায় জাহিদুল নিশ্চিত হলেন এই লোক অবশ্যই কিছু না কিছু জানে। তাকে জেরা করলে অনেক কিছু বেরিয়ে আসতে পারে, পরদিন লোকটিকে খুঁজতে যাবেন বলে ভেবে রাখলেন তিনি। কিন্তু জাহিদুল জানতেন না কত বড় ভুল সিদ্ধান্ত ছিল সেটা। তখন প্রায় রাত 2টার মতো বাজে, নিজের বিছানায় গভীর ঘুমে অচেতন হয়ে আছেন জাহিদুল। হঠাৎ তার ফোন বেজে উঠল।
হ্যালো
হ্যালো স্যার, হ্যালো, সরি এত রাতে আপনাকে বিরক্ত করছি।
না ইটস ওকে, বলুন
স্যার। ওই গোরস্থান থেকে আবারও লাশ চুরি করার চেষ্টা করা হয়েছে একটু আগে।
কি বলছেন, আপনি জেনেছেন কখন?
এই তো একটু আগে জানলাম স্যার, ওই পাহারাদার ফোন করলো আমাকে, তবে চুরি করতে পারেনি, পাহারাদারে তারা খেয়ে পালিয়েছে।
এবার বুঝলেন তো, এরা মানুষ, ভূতুত হলে তো আর পালাতো না।
পুলিশের জিপ আর দুজন কনস্টেবল নিয়ে দ্রুত হারুনুরকে হাজির হতে নির্দেশ দিলেন জাহিদুল। নিজেও তৈরি হয়ে নিলেন খুব দ্রুত, অনেক বড় একটা ভুল হয়ে গেছে। ভয়ঙ্কর কোনো অপরাধীর ব্যাপারে তথ্য পেলে কখনো উচিত নয় পরের দিনের জন্য অপেক্ষা করা, কিন্তু সেই ভুলটাই তিনি করে ফেলেছিলেন। আর দেরি নয়, জিপ গাড়িতে এসে পৌঁছতেই সবাইকে নিয়ে ছুটলেন একটা নির্দিষ্ট বাড়ির দিকে। হাতে নাতে প্রমাণ হয়ে যাবে তার সন্দেহ আদৌ সত্যি নাকি পুরোপুরি মিথ্যা। অর্থাৎ ছোট্ট গলি থেকে উঠিয়ে নিলেন তার এক সোর্সকে, ফোনে যোগাযোগ করে এর মধ্যে কথা বলে রেখেছিলেন তার সঙ্গে। এই লোকটির সাহায্য না থাকে অনেক কিছুই চিনতে আর জানতে পারতেন না চাইবে। নানান ঝিঞ্ঝি গলি পার হয়ে শহরের শেষ প্রান্তে চলে এসেছে দ্বীপ। একটা ছোট্ট টিনের বাড়ির দিকে ইশারা করে দেখালো সোর্স লোকটি। লাফ দিয়ে জিপ থেকে নেমে জাহিদুল এগিয়ে গেলেন বাড়িটির দিকে। প্রচন্ড জোরে দরজায় ধাক্কা দিতে লাগে, কিন্তু কেউ খুলছে না দরজাটা।
দরজা খুলুন, কে আছেন ঘরে? দরজা খুলুন, খুলুন বলছি, না তো ভেঙে ফেলবো।
স্যার, দরজাটা ভেঙে ফেলবো?
হ্যাঁ, ভাঙুন। কে কে ওখানে?
ও মাই গড!
দরজা ভেঙে ঘরে ঢুকে পড়লেন জাহিদ আর তার দলবল। কিন্তু এরপর তারা যা দেখলেন তা তারা কেউ আশা করেনি। কি ছিল সেই ঘরে? কার বাড়ি ছিল সেটা? তারা দেখলেন ঘরের ভেতর আধো অন্ধকারে একজন লোক দাঁড়িয়ে থরথর করে কাঁপছে, আর তার পাশে মাটিতে পড়ে আছে একটা মেয়ের লাশ, সদ্যমৃত। একটু আগেই তাকে খুন করা হয়েছে। ইন্সপেক্টর জাহিদুল ইসলাম কোথায় গেলেন? কার বাড়ি ছিল এটা, লোকটা কে ছিল, এবং সদ্যমৃত যে একটি মেয়ে মানুষের লাশ সে রূপে পড়েছিল সেই বাকে? এই সব প্রশ্নের উত্তর আমরা জানবো একটা ছোট্ট বিরতির পর। আবারও ফিরে আসছি কুয়াশার বাকি কাহিনী নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন। সঙ্গে আছি শারমিন,
আর সঙ্গে আছি প্রতীক,
আর শুনছেন এবিসি রেডিও সমনব্বই দশমিক দুই। কুয়াশা চলছে এবিসি রেডিও সমনব্বই দশমিক দুই, সঙ্গে আছি শারমিন এবং প্রতীক। আজকে কুয়াশার ঘটনায় আমরা যেটা শুনছিলাম, ছোট্ট একটা মফস্বল শহর যেখানে ঘটছে অদ্ভুত সব ঘটনা, এবং যেখানে আছেন প্রত্যক্ষদর্শী হিসেবে এবং ডিউটিরত ইন্সপেক্টর জাহিদুল ইসলাম এবং তার যে সহকারী হারুনুর রশিদ, তারা খুঁজে বের করবার চেষ্টা করছে যে লাশ গায়েব হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে। এবং লাশ গায়েব হওয়ার সাথে সাথে আরো একটা জিনিস দেখা গেল যে সেখান থেকে জ্যান্ত মানুষও উধাও হয়ে যাচ্ছে, জীবিত মানুষও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং অনেক সোর্স লাগিয়েও পুলিশ অনেক চেষ্টা করে কোনো খোঁজ খবর যখন বের করতে পারলো না, এবং নানা বিষয়ে যখন জাহিদুল ইসলামকে নানা কারণ সোর্স যেটুকু জানিয়েছিল সব মোটামুটি সেই শহরের টহল দিয়ে সবকিছু দেখে শুনে সে কিছুটা অবজার্ভ করতে পেরেছিল, কিছু জিনিস তার মাথায় খেলছিল যার কুল কিনারা করতে অবশেষে তিনি হাজির হয়েছিলেন শহরের এক প্রান্তে একটি বাড়িতে। তার আগে তারা গোরস্থানে গিয়ে দেখেছে, সেখান থেকেও তারা কোনো ক্লু পাননি। সেখানে গিয়ে দেখলো যে একটি লোক ঘরের ভেতর কাঁপছে এবং তার সামনে সদ্যমৃত একটি তরুণীর বা একটি মেয়ের লাশ পড়ে আছে। কার লাশ, ভদ্রলোকটি কে, সে বাড়িতে বা কেন জাহিদুল ইসলাম গেলেন, ইন্সপেক্টর জাহিদুল ইসলাম, কিছু কিন্তু আমরা জানতে পারিনি। কিন্তু হ্যাঁ, আমরা একটু একটু করে জানবো। আমরা চলে যাচ্ছি কুয়াশার গল্পের পরের অংশে, সঙ্গেই থাকবেন। আমাদের লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যেগুলো মোবাইল ফোন থেকে 8920 আর জেশারমিনের ফ্যান পেজ, এবিসি রেডিও ফ্যান পেজ এবং এবিসি রেডিও FM/message এই ঠিকানায় আপনাদের যা মনে হয় বা যেটা জানতে চান লিখে পাঠাতে পারেন। সঙ্গেই থাকবেন। খুনি কি, তার পরিচয় কেন, সে এইভাবে কবর থেকে লাশ চুরি করত, আর যে মেয়েটিকে খুন করা হলো সেই বাকি? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে চলে যেতে হবে আরো অনেকগুলো দিন আগে, মজিদ মিয়ার জীবনে। কেই মজিদ মিয়া? শহরের এক প্রান্তে মজিদের দোকান, দোকানের নাম চিরবিদায় স্টোর্স। মৃত্যুর পরে মানুষের অনন্ত যাত্রার আগে যেসব সামগ্রীর প্রয়োজন পড়ে তার সবই পাওয়া যায় মজিদের দোকানে। শহরে এই একটি দোকানে চিরবিদায়ের জন্য দরকারি জিনিসপত্র পাওয়া যায়। কাফনের কাপড়, কাঠের কফিন বাক্স, আগরবাতি, কর্পূর, চা পাতা সবকিছুই বিক্রি করে সে। মজিদ গরিব লোক, এই শহরে কেউ মারা গেলে শুধু তখনই তার খোঁজ পড়ে। ছোট্ট এই শহরে দিনে কয়জন মানুষই বা আর মারা যায়? কখনো কখনো কয়েকদিন ধরে তার দোকানে কোনো বিক্রিই হয় না। মজিদের অভাবও তাই আর কাটে না, কিন্তু তবুও দোকানটাকে তুলে দেয়নি মজিদ। আসলে দোকানটা দিয়েছিল তার বাপ হামিদ মিয়া, আর দোকানের একটা সুনামও ছিল তখনকার দিনে। হামিদ মিয়ার সেই সুনামের উপর ভিত্তি করেই দোকানটা চালিয়ে যাচ্ছে মজিদ। মজিদের নিজের সেরকম কোনো যোগ্যতা ছিল না, যে সে অন্য কিছু করে খাবে। আর তাই অভাব আর হতাশের মধ্যেই মজিদ মিয়ার দিন কেটে যায়। ভোরবেলা দোকানটা খুলে চুপচাপ বসে বসে বিড়ি খেতে থাকে মজিদ মিয়া। আর মাঝে মাঝে মানুষজনের কাছ থেকে খবর নেওয়ার চেষ্টা করে আজকারও মরার সম্ভাবনা আছে কিনা।
গরম পড়ছে আয়ের নাম নাই, বৈশা বৈশাখ খালি মাসি মারণ লাগবো। মানুষজন কি মরা বন্ধ করে দিল না? ঘুমেও তো আর কি ওইদিকে আহে না। এমনি করে কি দিনকাল চলে নাকি? রহিমিয়া, ও রহিমিয়া, রহিমিয়া, এই গরমের মধ্যে দুপুর বেলা কই চললে?
আর কইও না, বউটার শরীর ভালো না, সকাল থেকে কষ্ট পাইতেছে, ওষুধ কিনতে যাই।
কেন, তোমার বউয়ের আবার কি হইল?
বুকে নাকি ব্যথা, কি যে হইল বুঝতেছি না। কালকেও তো ভালোই আসিল, দুশ্চিন্তার মধ্যে পড়লাম।
আরে এত চিন্তা করিও না তো, হায়াত মৌত সব আল্লাহর হাতে, যাওয়ার হইলে কি ধরে রাখা যায়?
আরে ধর, তুমি সবসময় খালি মরণের চিন্তাই করো, আমি কি সেই কথা কইতেছি? যজ্ঞ আমি গেলাম, দেরি হইতেছি।
আরে রাগ করো কেন, আমি তো এমনি কইলাম। আচ্ছা আচ্ছা যা, তাই তোমার আর দেরি করাম না, যা যা যা। বইয়ের লিখে দর দেখে তুমি উঠলাই করতে, মরা গেলে তো দুদিন যাইতে না যাইতে একটা বিয়ে করছে, ভালোই হয়েছে।
মজিদের এমন ধরনের কথাবার্তা শেষ হবার আগে রহিম মিয়া কিছুটা তাড়াতাড়ি পা চালিয়ে সেখান থেকে দ্রুত চলে গেল। মজিদের মনে হলো লোকটা তার কথা শুনে কিছুটা ভয় পেয়েছে, কেমন যেন একটা বিরক্তি তার চোখে মুখে দেখা যাচ্ছিল। খুব রাগ উঠে গেল তার, সে কি ভূত দেব নাকি, সবাই তাকে এমন করে এড়িয়ে চলে কেন? আসলে কথাটা সত্যি, মজিদ মিয়াকে লোকজন কেন যেন খুব একটা পছন্দ করত না। তার ব্যবসার সাথে মৃত্যু জিনিসটা জড়িয়ে আছে বলেই কিনা কে জানে, মানুষ তাকে একটু একটু ভয় করত, অপয়া মনে করত। কথাটা খুব একটা ভুলও নয়, কারণ এই ব্যবসার সাথে জড়িত থাকতে থাকতে মজিদের মনের ভেতরে অবচেতন ভাবেই অন্যের মৃত্যু কামনা চলে আসত, যা সে নিজেও অনেক সময় বুঝতে পারত না। এর পরিমাণটা আরো বেড়ে গেছে তার দোকানের পড়তি অবস্থার কারণে। অভাব মানুষকে দিয়ে অনেক জঘন্য কাজ করিয়ে নেয় যা মানুষ সবসময় উপলব্ধিও করতে পারে না। মজিদের এই দোকানটার অবস্থা এখন খুবই খারাপ, কিন্তু সবসময় এমন ছিল না। মজিদের বাপ হামিদ মিয়ার আমলটা ছিল অন্যরকম, তখন লোকজন নানা রকম অসুখ বিসুখে মরত বেশি, তাছাড়া লোকে হামিদ মিয়াকে সম্মানও করত। হামিদ মিয়া পরেশগার লোক ছিল, পরকালের কথা বলে নানান রকম ভাবে মানুষকে সান্ত্বনা দিতে পারত। এলাকায় তখন তার দোকানের একটা অন্যরকম সুনাম ছিল, এখন আর সেই দিন নেই। মজিদ মিয়ার খুব মনে পড়তে লাগলো পুরনো দিনের কথা। তার খুব শখ ছিল একটা মোটর সাইকেলের, এত টাকা তার কোনোদিনই হয়নি, সারা জীবন সে শুধু অন্যদের মোটর সাইকেলই চালাতে দেখে গেল, নিজের স্বপ্নটার কোনোদিনই পূরণ হলো না। আর হবেই বা কোথা থেকে, সংসারে যা খরচ, জিনিসপত্রের দাম তো শুধু বাড়ছেই আর বাড়ছে। মনে মনে একটা আশা ছিল যে বিয়ের সময় হয়তো শ্বশুরবাড়ি থেকে একটা মোটর সাইকেল সে পাবে, সবাই তো নেয়, তাহলে সে চাইলে দোষ কি? কিন্তু তার কপাল এত খারাপ, শ্বশুরবাড়ির লোক তার চাইতেও বেশি করি, বিয়ের আগে এমন ভাব করলো যেন সত্যি মোটর সাইকেল দেবে, কিন্তু বিয়ের পরে একটা সাধারণ সাইকেল ধরিয়ে দিয়েই তারা খালাস। বিয়ের দিনের কথাটা মনে পড়ে গেল মজিদের।
আসেন আসেন ভাই সাহেব, ওই ওই ওইখানে একটা চেয়ার দে তাড়াতাড়ি। কেমন আছেন ভাই সাহেব?
এই তো ভাই সাহেব, আল্লাহ যেমন রাখছে তেমনই আছি, আপনি ভালো আছেন তো?
আলহামদুলিল্লাহ।
বলো মা, বলো কবুল, কবুল বলো মা, বলো কবুল।
আলহামদুলিল্লাহ, আমার মাইয়া ধরে আপনার হাতে তুইলা দিলাম, ওরা দেখে রাখছেন
জামাই বাবাজির একটা সাইকেল ছাড়া আর কিছু দিতে পারলাম না। আমরা গরিব মানুষ, তবে বাবাজি তুমি আমাকে কাছে নিজের ছেলের মতোই আপন রইলা। আমার মাইয়াদার দিকে খেয়াল রাখো।
দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে প্রায়। খাবার জন্য বাড়ি ফিরে মজিদ। আজকে সারাদিনে কোনো বিক্রি হয়নি, মন মেজাজ খুব খারাপ হয়ে আছে তার। বাড়িতে ঢুকতে না ঢুকতেই সুফিয়ার গলা ভেসে আসে মেজাজ আরো বেশি খারাপ হয়ে যায় সেটা শুনে তার।
এতক্ষণে বাড়ি ফিরছো তুমি? সকালে যে আলু আর চাল আনতে কইছিলাম আনছিলা?
কখন আবার তুমি এসব আনতে কইলা?
বাইরে অনেক সময় তো কইয়া দিলাম, বাসায় তো আর নাই, ভাত রান্না হইব না। আর তুমি কি কি বুঝা গেছো?
তার মানে ভাত রাঁধবো নাই?
খালি
ঘ্যান ঘেনানি ঘ্যান ঘেনানি আর বাড়িতেই আসো না।
তুমি
আসো ভাল লাগে না, গেলাম কোন জায়গায় শান্তি নেই।
প্রচন্ড রাগের মাথায় না খেয়ে আবার বেরিয়ে পড়ে মজিদ, ঘুরতে থাকে রাস্তা গলি এদিক সেদিক। তার দুর্ভাগ্য যেন কিছুতেই কাটছে না, একে তো অভাবের শেষ নেই, তার উপর বউর সাথে ঝগড়া। মজিদ মনে মনে ভাবে তার কপালটাই খারাপ, কত মানুষে ব্যবসা বাণিজ্য করে কত উন্নতি করলো, আর তার দিন কাটছে কিনা কাফনের কাপড় বিক্রি করে, তাও যদি সেটা করে অভাবটা খুঁজত। মন খুব খারাপ করে ঘুরে ফিরে আবার দোকানটাতে এসে বসে মজিদ। আর যাবেই বা কোথায়, তার বন্ধু বান্ধব কেউই নেই তেমন। অনেক আগে স্কুলে যাদের সঙ্গে একটু ভাব ছিল তাদের কারোর সাথেই আর এখন তেমন কোনো যোগাযোগ নেই। আর তার মতো গরিব মানুষদের সঙ্গে কেউ যোগাযোগও রাখতে চায় না। অথচ মজিদের খুব ভালো লাগে নতুন নতুন মানুষের সাথে কথাবার্তা বলতে, বন্ধুত্ব করতে, তাদের সাথে আলাপ করতে। কিন্তু এদিকটায় কেউ তেমন আসতেই চায় না। দোকানটার আশেপাশের এলাকায় গরিব লোকের সংখ্যাই বেশি। সারাদিন খেটে সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে তারা গভীর ঘুমে ডুবে যায়। আর তার দোকানটাও তো আর চায়ের দোকান নয় যে কেউ এসে বসে বসে গল্প করবে। তাই মজিদ বেশিরভাগ সময় একা একা কাটাতে অভ্যস্ত হয়ে গেছে। এমনকি বউয়ের সাথে বেশি ঝগড়া হলে সে দোকানে রাতে থেকে যায়, তার দোকানটা থাকার ব্যবস্থাও আছে। একা একা বসে এইসব নানান সাতপাত ভাবছিল মজিদ। এমন সময় একটা হাত ডাক শুনে সে কিছুটা চমকে উঠল। কে যেন তার দোকানের দিকে আসছে, দূর থেকে তার দিকে তাকিয়ে তাকিয়ে দাঁত বের করে হাসছে। প্রথমে চিনতে পারেনি মজিদ, দাঁত বের করে হাসিটা দেখেই চিনল। ওর নাম হাসমত। মজিদের যে অল্প কয়েকজন পরিচিত বন্ধুর মতো লোক ছিল তাদের মধ্যে হাসমত ছিল একজন। কুৎসিতে দাঁত বের করা হাসির জন্যই হাসমত এলাকায় বিখ্যাত ছিল। তবে এখন সে আর এখানে থাকে না, ঢাকায় কোথায় যেন একটা হাসপাতালে ওয়ার্ড বয় চাকরি করে বলে শুনেছিল। অনেকদিন ধরেই এই শহরে আসে না। মজিদ অবাক হয়ে গেল, এতদিন পর হাসমত কোথা থেকে উদয় হল?
আরে কে মজিদ ভাই, কেমন আছো? আরে আরে হাসমত না, একদিন পর কোথা গেলে? আরে আইলাম তোমাকে দেখতে, খুব ভালো করছো। তা থাকতাছো কই? ওই তোমাকে ওই পুরান বাড়িটাতে থাকতাছো নাকি?
হ্যাঁ, তো বেশি দিনে লাগবে না,
এই দুই দিন বাদে ঢাকায় চলে যাবো।
আরে কি কও,
একদিন পরে আইলে দুই তিন দিন থেকেই চলে যাবা?
আরে এই তো আসি, আবার যামু, আবার আমু, কত ঝামেলা ফালা এসি। মোবাইল আইসে মনে হয়, মোবাইল আইসে।
হ্যালো হ্যালো, হ সব ঠিক আছে? দাদা কোনো চিন্তা নাই, আমি সব ব্যবস্থা করে রাখছি, ঠিক সময় মতো পাঠাই দিব। নেটওয়ার্কটা খালি ডিস্টার্ব করে কাটতে গেল গা।
হাসমত ভাই, ওইটা মোবাইল বুঝি?
আরে মোবাইল না হলে কি এখন আর ঢাকা শহরে চলা যায়?
এই একটা নিলাম আর
তা একদিন পরে আইসো, তোমার তো খাতির যত্ন কিছুই করতে পারলাম না। এই এই যে এই লাও একটা বিড়ি খাও।
আরে মজিদ ভাই বিড়ি রাখো তো, বিড়ি রাখো,
তুমি ঢাকা শহরে ভালোই আছো মনে হয়, নতুন মোবাইল আবার বেনসন সিগারেট।
আরে মজিদ ভাই এইসব কিছু না, সঠিক পথে চলাফেরা করলে সব।
আরে কপালও লাগে, আমরা তো এমন একটা জায়গায় পড়ে আছি, কেমনে জীবনে উন্নতি করুন?
আরে
কি কম অভিজ্ঞতা, তোমার যে কত কিছু করার সুযোগ আছে, রেড আমরা ঢাকা শহরে বইয়া পাই না।
ওই যে কইলাম সঠিক লাইন, সঠিক লাইনে চলাফেরা করতে হইব না, আমার দিয়ে কিছুই হইব না, পড়ালেখাও ঠিক মতো করি নাই, চালাই যাইতেছে একটা কাপড়ের দোকান, কিছুই দেখলাম না জীবনে। আরে মজিদ ভাই এত হতাশ হয় না তো, একটা কথা ঠিক করে বল তো, তুমি কি সত্যি সত্যি তোমার জীবনে উন্নতি চাও?
হ্যাঁ তাই তো, এই জন্য যা করা লাগে তুমি করবা, কেন করুন না?
আমি তো চাই কিছু একটা করতে, কিন্তু কেমনে কি হইব, তুমি তো পড়ালেখা শিখছো অনেকখানি, আমি তো কিছুই করি নাই। আবার শুনতেছি তুমি নাকি হাসপাতালের বড় বড় সাহেবগুলোকে অনেক কাজ কাম করো, আমি তো তার কিছুই জানি না। আরে রাখো তো, কিচ্ছু লাগবো না, আমি যা কমু তা তুমি করবো পারবা, কি করণ লাগবো একটু খুলে করবে হাসপাত ভাই?
না আজকাল এই তুমি পাইতেও আমি সব খুলে করবো।
আচ্ছা আমি যাও,
আমরা শুনছিলাম মজিদ মিয়া নামের একজনের কাহিনী। তার কাহিনী দিয়ে শুরু হয়েছিল কুয়াশার এর আগে যে পর্বটা শুনলাম সেটা। তার আগে আমরা শুনেছিলাম একটা খুন হয়েছিল ব্রতে, এবং খুনি থরথর করে কাঁদছিল, কিন্তু সেখান থেকে চলে গেছিলাম আমরা আরেকটা আরেকজনের এই খুনের সঙ্গে ডেফিনেটলি মজিদ মিয়ার কোনো সম্পর্ক আছে, কিন্তু সেটা আমরা জানি না কি। কিন্তু আমরা শুনছিলাম এখন মজিদ মিয়ার জীবন কাহিনী। এই মজিদ মিয়া হচ্ছে সেই একটা মফস্বল শহরে বাস করে, যেখানে চিরবিদায় নামে, চিরবিদায় স্টোর নামে তার একটি দোকান আছে। মানুষ যখন জীবন থেকে চিরবিদায় নেয়, চিরবিদায় নেবার সময় তার যে আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিস, শেষবারের মতো যে জিনিসগুলো দরকার হয়, অর্থাৎ কফিন, কাফনের কাপড়, লোবান, কর্পূর, তারপর আগরবাতি ইত্যাদি সব সে বিক্রি করে সেখানে। এবং তার যে অবস্থা দোকানের, রমরম অবস্থা ছিল তার বাবা হামিদ নিয়ে যখন বেঁচে ছিলেন তখন, কিন্তু এখন তার সে ব্যবসা পত্রীর দিকে। আজকাল মানুষ, আমরা শুনলাম মানুষ অসুখ বিসুখ কমে গেছে, মানুষ কম মারা যাচ্ছে, তার ফলে মানুষ মরছে কম, সেজন্য তার খুব আক্ষেপও দেখলাম, সে মানুষ মরলে খুশি হয় কারণ তার ব্যবসা ভালো হবে। এদিকে তার পরিবারের সঙ্গে, পরিবারের অবস্থা খুব একটা ভালো নেই, তার পারিবারিক অবস্থা খুবই খারাপ, অর্থনৈতিক কারণে তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো না। সে তার স্ত্রীকে যখন বিয়ে করেছে, সে আশা করেছিল তাকে তো মোটরসাইকেল দেওয়া হবে যৌতুক হিসেবে, তার বদলে তাকে দেওয়া হয়েছিল তার সাইকেল, যেটা তার মনের মধ্যে সেই দুঃখটা রয়ে গেছে একটা মোটরসাইকেলের জন্য। সেটা দেখলাম বউর সঙ্গে তার খুবই তিক্ততার সম্পর্ক, সর্বক্ষণ ঝগড়া লেগে আছে। এর মধ্যে মজিদ মিয়ার জীবনটা খুবই একটা মানে অর্ডিনারি একটা লাইফ, কোনো বৈচিত্র্য নেই, কোনো সাধারণ জীবন, এবং দারিদ্রতা তো আছেই। এই ফাঁকে অনেকদিন পুরনো এক তার পরিচিত লোক, হাসমজ্জার নাম, সে ঢাকা শহরে একটি হাসপাতালে ওয়ার্ড বয়ের কাজ করে, হঠাৎ করে সে সেই জায়গায় উদয় হলো এবং তার সঙ্গে আলাপ হলো, এবং কি যেন একটা পরামর্শ তারা করছিল যে কোন একটা কাজ দেবে, এবং কি কাজ সেটা সে জানে না, মজিদ জানে না, কিন্তু হাসপাতালকে আশ্বাস দিল যে কাজটা খুবই ভালো, সেটা করে তার খুব উন্নতি হবে। এই পর্যন্ত আমরা শুনলাম, বাকিটা আমরা শুনবো একটু পরে। কিন্তু এই ফাঁকে আমরা একটু জানবো যে এতক্ষণ ধরে বন্ধুরা যে গল্পটা শুনলো, শুনে তাদের মনের কি অবস্থা, তারা কি আমাদেরকে জানাতে চাচ্ছে, সেটা জেনে একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা আবার ফিরে আসবো গল্পের বাকি অংশ নিয়ে। কিন্তু এই ফাঁকে একটু পড়ে ফেলি, তারা কি জানতে চাইছে, তুমি শুরু করবে প্রতি আগে।
আচ্ছা, হাসিফ জানতে চাইছিল আজকের এই ঘটনা কি সত্যি কিনা, সেটা জানতে হলে শেষ পর্যন্ত শুনতে হবে। আর আমাদেরকে বলছে ভীষণ ভয় লাগছে, রাইদ চট্টগ্রাম থেকে লিখে জানিয়েছে, এবং একই কথা অনেকে বলছিল, বিশেষ করে আমাদের বন্ধু নিজের নামটা লিখতে ভুলে গেছে, লিখে জানিয়েছে যে যে পাগলটা কবরস্থানে, যে পাগলটার কথা আমরা শুনলাম,
চিটাগং থেকে লিখেছিল মুন।
তো এই ঘটনা হচ্ছে তার ভীষণ ভয়ঙ্কর লাগলো পাগলটার ভয়েস শুনে। প্রিয়া লিখেছে আমাদেরকে, আর জাহিদের, জাহিদুল ইসলামের মতো পুলিশ অফিসারের চাচ্ছে অনেকেই, বলছে এরকম সৎ এবং কর্মনিষ্ঠ পুলিশ অফিসারের প্রয়োজন।
অবশ্যই প্রয়োজন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু প্রমাণ হয়নি যে জাহিদুল ইসলাম আসলেই সৎ কিনা বা কি করতে পেরেছে, আমরা কিন্তু কিছুই জানি না। আমরা এখন পর্যন্ত যতটুকু দেখিনি, জাহিদুল ইসলাম কেবল ওই ঘরে প্রবেশ করছেন, তারপরে কি জাহিদুল ইসলাম কি আসলে ক্রিমিনাল নাকি অন্য কেউ, কিছুই জানি না।
সম্পর্ক রয়েছে,
হ্যাঁ।
নীরব লিখেছে রায়পুরা থেকে, খুব রহস্যময় ঘটনা আজকে, আজকের এই আয়োজনটার জন্য। আজ প্রথমে আমরা যে আলোচনা করছিলাম সেটার কারণে আমাদের এক বন্ধু আমাদের উপর রাগ করেছিল, কিন্তু এখন তার রাগ একদম ধুয়ে,
আমি জানতাম রাগ করে থাকলে রাগ ধুয়ে মুছে যাবে, কারণ যে গল্প আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা আর মনে, আগে কি হয়েছিল সেটা মনেই থাকবে না গল্পে, একবার ঢুকে গেলে। আচ্ছা, শাহেদ আহমেদ লিখেছে, অসম হচ্ছে, এমডি স্কাই লিখেছে, খুব ভয় লাগছে, শুধু আর লাশ আর লাশ, বাট এই লাশ কি পেটনি নিয়ে যাচ্ছে নাকি? শ্যামিন আপু এখনো বলতে পারছি না কি নিয়ে যাচ্ছে, টপিকে থাকতে হবে। আর রিয়েল স্টপ লিখেছে চিরবিদায় স্টোর তো খিলগাঁওয়ে। আপু এটা খিলগাঁওয়ের কাহিনী, চিরবিদায় স্টোর সারা বাংলাদেশে আছে, আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চিরবিদায় শেষ বিদায় স্টোর এই নাম দেখেছি। সুতরাং শুধু যে খিলগাঁয়ে আছে, ঢাকাতেই তুমি অন্তত পক্ষে এমন এক দেশের চিরবিদায় স্টোর খুঁজে পাবে।
সেটাই সাফার কলাবাগান থেকে যেটা বলছিল যে কুয়াশার যত বিস্তর আজ শুনেছে তার মধ্যে আজকের আয়োজনটা বেস্ট। আর সেই সঙ্গে আমাদের একটা পর্ব ছিল কালো কুকুরের একটা গল্প, সেটাও খুব ভালো ছিল, তবে আজকেরটাই বেস্ট এখন পর্যন্ত। লিখেছে নারিন্দা থেকে আমাদের এক বন্ধু রিপন, তার বাসা হচ্ছে ক্রিশ্চিয়ান কবরস্থানের পাশেই, যদিও সে ভয় পায় না, তবে আজকের এই অনুষ্ঠান উপস্থাপনার কারণে প্রথমে কিছুটা ভয় পেয়েছে কিন্তু এখন আর পাচ্ছে
না। কিন্তু আমার সেই ছোটবেলার গল্পটা মনে করে তোমার অবশ্যই ভয় লাগবে। সুরঞ্জিত মজুমদার লিখেছে ও কি বিভৎস, আমি জাহাঙ্গীর স্যার সহ সকল অনেস্ট পুলিশ, জাহাঙ্গীর না জাহিদুল ইসলাম অফিসারদের জানাই স্যালিউট। সুরঞ্জিত মজুমদার এটা কোথা থেকে, এটা পুলিশ লাইন থেকে লিখেছে, গুলশান দুই। আর রাজন ভিকি লিখেছে আপু ভয় লাগছে কি করব, প্লিজ অ্যান্সার মি, কি করবে ভয় লাগলে একটা চাদর বা কাঁথা মুড়ি দিয়ে শোনো। কথা কুন্ডা লিখেছে মামুনি বকুনি দিচ্ছে আমিও ভয় পাচ্ছি, চললাম বস কি আর করা। নাদিম পলাশ লিখেছে এবিসির প্রোগ্রাম গুলো অনেক মজার, অনেক ধন্যবাদ। সোহান আশিক লিখেছে কুয়াশার রক্স চরম হচ্ছে, আই লাভ দিস প্রোগ্রাম। সোহান কোথেকে, মতিঝিল থেকে লিখেছে, দিদি খুব ভয় লাগছে খুবই ভালো হচ্ছে কিপ গোয়িং। আবির হাসান লিখেছে আপু অনেক ভয় পাচ্ছি, লিখেছে ইকতারুদ্দিন রিফাত। ইনোসেন্ট মায়ের লিখেছে আপনি জোশ মজা হচ্ছে চিটাগাং থেকে। আর আমাদের মনে হয় একটা বিরতি নিতে হবে এখন।
হ্যাঁ, বিরতির আগে আমরা মনে হয় আরেকটুখানি কথা বলতে পারি।
হ্যাঁ ঠিক আছে, তুমি
জিহাদ বলছে কালাকালি আছে না কলকাকলি হাই স্কুল হায়দ্রাবাদ থেকে, রহস্যটা তার কাছে এখন প্রায় ক্লিয়ার কিন্তু অন্যরা সবাই বুঝে ফেলবে এই জন্য সে আমাদেরকে
ধন্যবাদ।
আর অভি কক্সবাজার থেকে বলছে একা একা রাস্তায় হেঁটে হেঁটে গল্পটা শুনছে এবং খুবই জটিল গল্প। আরো অনেকেই লিখেছে অনেক কথাবার্তা, তবে এখন আমরা ছোট্ট একটা বিরতি নিতে পারি শারমিন।
বিরতি নেবার সময় হয়ে গেছে বন্ধুরা, বিরতি নিচ্ছি, ফিরে এসে আবারও কুয়াশার বাকি গল্পের অংশ শুনবো। সঙ্গে আছে শারমিন এবং ব্রতি, কুয়াশা চলছে এবিসি রেডিও 90.2, সঙ্গেই থাকুন। কুয়াশা চলছে এবিসি রেডিও 90.2, সঙ্গে আছি আমি শারমিন,
আর সঙ্গে আছি ব্রতি।
আর শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের এসএমএস করবার ঠিকানা, যেকোনো মোবাইল ফোন থেকে
8920 অনলাইনে বিসি রেডিও bd.fm/message, সেই সঙ্গে ফেসবুকে facebook.com/abcradioFM89.2 এবং আজ শর্মিনের পেজ আর জে SHARMEEN।
কিন্তু এখন আমরা আর কোন এসএমএস পড়ছি না, আমরা পরে পড়বো এসএমএস। বন্ধুদের এসএমএস ফ্যান পেজে যেটা লিখেছেন বা লিখেছে সব, তার আগে আমরা আবারও বাকি অংশে গল্পের বাক্য আসার বাকি গল্পের অংশে চলে যাচ্ছি। যাবার আগে আরো একবার বলে দিচ্ছি, আমরা এর আগে বিরতির আগে যেটা শুনছিলাম
হাসমত
এবং মজিদের মধ্যে কথা, অনেকদিন পরে আমি একটু আগে বলেছি মজিদ, মজিদের সঙ্গে হাসমতে দেখা হয়েছে এবং হাসমত কি একটা কাজের জন্য মজিদকে বারবার বলছিল যে খুব লাভ হবে খুব ভালো কাজ, এবং তার আগে দেখি একটা খুনও হয়েছে যেখানে ইন্সপেক্টর জাহিদুল ইসলাম দরজা ভেঙে ঢুকেছেন একটা শহরের শেষ প্রান্তে একটি বাড়ির মধ্যে, শহরের কোনায় যে বাড়িটি অবস্থিত সেখানে একটি মেয়ের লাশ ছিল। মজিদের সঙ্গে এই লাশের সঙ্গে জাহিদুল ইসলামের সঙ্গে, ইন্সপেক্টর জাহিদুল ইসলামের সঙ্গে, হাসপাতালের সঙ্গে কি সম্পর্ক আমরা কিন্তু কিছুই জানিনি, এবং লাশ চুরি হচ্ছে সেই শহর থেকে, সঙ্গে জীবিত মানুষও গায়েব হচ্ছে। গোরস্থানে এক পাগলকে দেখলাম, সে নাকি দেখেছে লাশ উঠে হেঁটে যেতে, সবকিছু মিলিয়ে কেমন একটা ভীষণ একটা মানে জটের মধ্যে আছে, জট আস্তে আস্তে খুলবে একটু একটু করে। তো ঠিক আছে আমরা গল্প শুনি, নাহলে আমরা বুঝবো না কি করে জটটা খুলছে, সঙ্গেই থাকবে। হাসপাত চলে যাবার পর মজিদ নানা কথা ভাবতে লাগলো, হাসপাতের ভালো কাপড় চোপড়, মোবাইল ফোন, বেনসন সিগারেট খাওয়া, এসব দেখে তার বুকটা টনটন করছিল। কি এমন কাজ করে হাসপাত যেখানে সে এত উন্নতি করেছে, সেও কি চাইলে পারবে একদিন এরকম দামি মোবাইল সেট কিনতে? মজিদের মনে ভীষণ আগ্রহ হলো সবকিছু জানতে। সে ঠিক করে ফেললো রাতে অবশ্যই হাসপাতের বাড়িতে যেতে হবে। রাত 8টার দিকে দোকানের ঝাঁপ বন্ধ করে দিল মজিদ, আগে হাসপাতালের বাড়িতে গিয়ে পরে নিজের বাড়িতে ফিরবে সে। সেই অনুযায়ী পৌঁছেও গেল হাসপাতালের বাড়িতে। হাসপাত তাকে অনেক সমাদর করে ভিতরে নিয়ে গেল। ভেতরে গিয়েই মজিদ টের পেল ঘরের ভেতরটায় কেমন যেন একটা কটু গন্ধে ভরা।
হাসমত, কেমন যেন একটা গন্ধ পাইতাছি। ও কিছু না, একটু পরে ঠিক হয়ে যাইব। অনেকদিন খালি বাড়ি করে আছো তো, টাকা টাকা ময়লা জমে রয়েছে, একটু গন্ধ আর কি।
ও তাই ক,
তুমি ওসব বাদ দাও, নাও একটা সিগারেট খাও,
পেনশন সিগারেট।
নাও নাও নাও,
দাও দাও দাও, দাঁড়াই দাও।
তুমি কি কাম করো?
ডরাইবে না তো,
কি যে কব, আমি ডরামু? আমার ব্যবসাটা কি ডরনের?
ঠিক আছে, তাহলে শুনো, আমার কাম কোনো খারাপ কাম না। আমি হাসপাতালে চাকরি করি, আর ছাত্রদের লেখাপড়ার জন্য ক্লাস লাগে, সেই ক্লাসে সাপ্লাই দিই।
ওমা কও কি, তুমি সব পাও কই?
এইটাই তো সমস্যা, মানুষ বুঝতে চায় না এটা একটা বালা কাম। এই এতে তো তাগরি উপকার নাকি কও, তোমার আমার মান ছেলে কেন? কিন্তু কেউ কি লাশ দিতে চায় তুমি কও, নাকি কিডনি দিতে চায়? তাই লুকায় লুকায় জোগাড় করতে হয়, কিন্তু একবার জোগাড় করতে পারলে অনেকের সাথে কন্ট্যাক্ট করি, লাশ জোগাড় করিয়া দেয়, অনেক সময় কবর কুড়িয়াও লাশ তুলিয়া দেয়, কি হলে না জানায় বাড়িতে রান্ডে দেয়।
কি কস,
তুমি মরা মানুষ খুঁজা তো, তারা মরে গেছে, তারা তো আর কোন ক্ষতি করবো পারবো না, তাই তাগো দিয়া একটু জীবিত মানুষ যদি উপকৃত হয় তাহলে কার করতে।
না না, এইসব কাম, এইসব কাম আমার দিয়ে হইব না।
তোমার জন্য কামটা সহজ ছিল মোদী ভাই, বাড়িটা দেখো, এলাকার কেউ মারা গেলে তুমি কিন্তু সবার আগে জানো, খবরটা আমার কাছে পৌঁছে দিলেই একটুখানি সাহায্য করলে আবার টেকাই আর টেকা মুদির ভাই, জীবনে কোনো দুঃখ নাই।
না 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 না, কি কো, এটা কেমনি হয়? আমি পাবো না,
কি কো,
আমি পাবো না।
ঠিক আছে, আমার ফোন নাম্বারটা তুমি রাখো, মত যদি বদলায় তো ফোন দিও।
মজিদ প্রচন্ড ভয় পেয়ে গেল, হাসপাতালকে এক বেশি চাপাচাপি করল না, হয়তো সে ভালো করেই বুঝত মানুষের লোভের ক্ষমতা। মজিদ তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হয়, কিন্তু সে হাসপাতালে বলা কথাগুলো ভুলতে পারছিল না, কি করবে তাও ঠিক বুঝতে পারছিল না। এত বড় ঝুঁকি নেবে যদি কোনো বড় রকমের বিপদ হয়, আর লাশ চুরি এটা তো ভয়ঙ্কর রকমের অপরাধ, কিন্তু কি ক্ষতি হবে যদি মরা মানুষের বদলে জীবিত মানুষদের কিছু উপকার হয়। রাস্তায় হাঁটতে হাঁটতে মজিদ নানা কথা ভাবছিল,
কি করুন কি করুন,
রাজি হয়ে যাও হয়ে যাও,
কিন্তু পরে যদি কোনো বিপদে পড়ি
পরে পড়ি
আর কাম নাকি করা ঠিক হইব,
ঠিক হইব
যারা মরিয়া গেছে তার বদলে আমার যদি আমার উপকার হয়
উপকার হয়
তাহলে তো কারো খেলি
নাই।
এমন কাম কোনদিন করি নাই, একলা কবর থেকে লাশ তুলতে, কিন্তু কতদিন এমন গরিব মাসে জীবন কাটাবো,
জীবন কাটাবো
সাহস না করলে সারা জীবন গরিব হয়ে থাকা।
একটা কথা ভেবে মজিদ খুব ভয় পাচ্ছিল, কিন্তু সে চিন্তাটা সে মাথায় আসতে দিচ্ছিল না। নিজের মনকে সে একরকম বোঝাতে চাচ্ছিল যে সে ভূত প্রেত বিশ্বাস করে না, কাজটা সে চাইলেই করতে পারবে। কিন্তু আসলে মজিদ ছোটবেলা থেকে একটু ভীতু প্রকৃতির লোক ছিল। বাবার দোকানটা বসতে বসতে এসব ব্যাপার তার অনেকটাই গাস হয়ে গেছিল তা ঠিক, কিন্তু মানুষের মনের গভীরে যে ভয় লুকিয়ে থাকে তা হয়তো পুরোপুরি মুছে যায় না কোনোদিন। মজিদ একবার ছোটবেলায় প্রচন্ড ভয় পেয়েছিল, তখন মজিদের বয়স কত হবে, এই 10-11 বছর। বাবার সাথে সে গেছে এক মরা বাড়িতে, তার বাবা হামিদ মিয়া কফিন বাক্স পৌঁছে দিতে গেছে, গিয়ে দেখে সারা বাড়িতে সবাই কান্নাকাটি করছে। তার বাবা কয়েকজন লোকের সাথে কথা বলছে, লাশকে গোসল করিয়ে কাফন পরানো হলো। মজিদ আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাচ্ছিল, সে কখনো মৃত মানুষ দেখে না, তার খুব কৌতূহল হচ্ছিল। লাশের পাশে থেকে অল্প দু একজন মানুষ ছাড়া আর কেউ ছিল না। ঘরের ভিতরে মেয়েরা কান্নাকাটি করছে, পুরুষরা যোগার যন্ত্রে ব্যস্ত, কি জানি কেন মজিদ প্রচন্ড আকর্ষণে সে মৃত লোকটার কাছে এগিয়ে গেল। খুব কাছে গিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো, হঠাৎ হুট করে একটা শব্দ হলো খাটিয়া। মজিদ দেখে লাশটা তার পা চেপে ধরেছে। মজিদ পাগলের মতো চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে গেল, সবাই দৌড়ে আসলো, লাশটা তার পা ছাড়ছিল না। তারপর মজিদের আর কিচ্ছু মনে নেই, তাকে পরে বলা হয়েছিল এসব কিছুই সত্যি না, আসলে খাটিয়াটা হঠাৎ নড়ে ওঠায় লাশের হাতটা বের হয়ে মজিদের পায়ের উপর পড়েছিল। প্রচন্ড ভয়ে তার মনে হয়েছিল যে লাশটা বুঝি তার পা চেপে ধরেছে, কিন্তু মজিদ বিশ্বাস করতে পারে না। তার মনে হয় সেদিন আরো কোনো রহস্য ছিল, কিন্তু তার কোনো প্রমাণ নেই, তবু সে ভয় কোনো দিন ভুলবে না। সে মনে মনে এতদিন ধরে সে ঘটনা কেন ঘুরে ফিরে থাকছে মজিদ, জোর করে ভাবনাটাকে মাথা থেকে সরিয়ে দিয়ে সে দ্রুত বাড়ির দিকে চলল। বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই তার বউ সুফিয়ার সাথে আবার ঝগড়া শুরু হয়ে গেল মজিদের।
সুফিয়া, দরজা খোলো। দরকার হলে তাই থাকবা, আমার বাড়িতে আমি যখন খুশি তখন ফেরুম।
দরজা খুলে নিও, আমি পারুম না।
কেন কেন পারবা না, খালি তো পারো ফিরলাই, কি এমন কাম করো তুমি যে একটা দরজা খুলতে কষ্ট হয় তোমার?
তুমি বাকি এমন কাম করো যে বাড়িতে ফিরে তো দেরিতে, সারাদিন দোকানে বইয়া মাছি মারা ছাড়া আর কি পারো তুমি?
কি এত বড় কথা বললে তুমি, আমি মাছি মারি?
আমার তো কি আকাই মা মানুষ একটা, সংসারের কোন কাম দেয় আর তুমি? দোকানটাও ঠিক মতো চালাতে পারে না, ইলিগে তো সংসারের অভাব আর কাটে না।
যে নবাবের বেটি, তোমার বাপের বাড়িতে কি আরামে ছিলা এটা আমি জানি না।
দেখো কিন্তু ওইলে আমার বাপ ছিলা কোটা দিবা না তুমি?
কেন দিব না, বিয়ের সময় তোমার বাপের কথা ছিল যে একটা মোটরসাইকেল দিব, এত দেয় নাই, দিছে একটা ভাঙা সাইকেল।
আমার বাপ যা পারছে দিছে, সাইকেল দিতে পারছে তাই সাইকেলই দিছে, কিন্তু আপনি কি করতে পারছেন সেটা কোন আগে?
আমি কি করতে পারি, আমি কি করতে পারি তোমরা দেখাই দিব, দাঁড়াও দেখাই দিব।
ওইছে ওইছে
বউয়ের সাথে প্রচন্ড ঝগড়া করে মজিদের মনে যতটুকু দ্বিধা ছিল সেটুকুও কেটে গেল। রাগের মাথায় সে সিদ্ধান্ত নিয়ে ফেলল, এ কাজ সে করবে, আর কাউকেই সে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবার সুযোগ দেবে না। পরের দিন সকালে বাজারের একটা ফোনের দোকান থেকে ফোন করলো সে হাসপাতালে।
হ্যালো হ্যালো, শোনো বলছো শোনো, কে? হ্যালো আসমত,
কে কে মজিদ ভাই নাকি, কি খবর?
ভালো খবর, আমি আমি তোমার কথা রাজি হয়েছি।
কি করলিয়া তাই নাকি, এটা তো বাবা খবর, তোর ফোনে সব কথা কম দেব না, তুমি আমার ভাইটা সব করলিয়া কমু।
কেন ফোনে কথা কম দেব না কেন?
আছে আছে এটা কারণ আছে, তুমি আগে বাসায় আসো সব কিছু বুঝাইয়া দিব, আর ফোনে এত কিছু কম যায় না।
আচ্ছা ঠিক আছে আজই আমনে
আসুন। আরেকটা কথা,
কি কথা কও কও?
কেউ যে না জানে সবাই আয়ু।
আরে 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 কে জানবো না,
আরে অন ফোন রাখো, অত কথা কয় না ফোনে।
আচ্ছা রাখলাম।
হাসমত অসম্ভব ধূর্ত প্রকৃতির লোক, সে ফোনে কোনো রকমের বিস্তারিত আলাপ করল না। তার কথা মতোই সেদিন সন্ধ্যায় মজি তার সাথে দেখা করতে গেল।
আগে সব দিকে খোঁজ খবর লইবা, কেমনে কেমনে তোমার এখন এটা বুঝাই আমি দোকানে কান খোলা রাখবা, আগে জানতে হইব সুবিধা মতো কখন মানুষ মতো আছে। এরপর আরো অনেক কিছু তুমি একবার অবস্থানটা দেখবা, কোন পথ দিয়া যাওয়া আসার সুবিধা আর সত্যি পড়ে না, কোন জায়গায় গাড়িটা রাখলে আর কক্ষিও কেটে চলবে। আরে আরে আমি জানি তো, এমন জায়গায় আমি চিনি তো। হ এর লেগে তো তোমার কইছি, এছাড়া আরো অনেক কাম আছে, সেইটা পরে কমু, আপাতত তুমি একটা কামই করো, আজকে রাইতে কবরস্থানটা দেখে বেড়াইবা, কোন দিক দিয়া আমাদের সুবিধা হইব। ঠিক আছে আজকেই যাবো, তাহলে যাবো না কামটা ঠিক মতো করিও, আসতে হইব।
সেদিন সন্ধ্যায় খুব তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দিল মজিদ। ভেতরে ভেতরে প্রচন্ড উত্তেজিত হয়ে পড়েছিল সে, আবার অন্যদিকে এক অদ্ভুত ভয় তার শির দ্বারা ঠান্ডা করে দিয়ে যাচ্ছিল। চারিদিকে অন্ধকার করে রাত নেমে এল, রাস্তায় লোকজনের সংখ্যা একেবারে কমে গেলে সে ধীরে ধীরে কবরস্থানের দিকে হাঁটতে শুরু করল। বিশাল বড় সে প্রাচীন কবরস্থান, নোনা ধরা দেয়াল, দেখলে মনে হয় যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। মজিদ যে পাশটা এসেছে এদিকটায় কবরস্থানের কোনো গেট নেই, এদিকে সাধারণত কেউ আসেও না, সবার চোখ থেকে নিজেকে আড়াল করার জন্যই এই ব্যবস্থা। আর কয়েক গজ হাঁটলেই কবরস্থানের দেয়াল, খুব ধীরে ধীরে পা ফেলছে মজিদ। হঠাৎ কেন যদি তার মনে হলো তার পা ফেলার আওয়াজের সাথে সাথে অন্য কারো পা ফেলার আওয়াজও পাওয়া যাচ্ছে। আচ্ছা কেউ কি দেখে ফেলেছে, ঝট করে পেছনে তাকালো মজিদ। না কেউ নেই তো, কোথাও কাউকে দেখাও তো যাচ্ছে না। আবার হাঁটতে থাকলো মজিদ, তার ভীষণ ভাবে মনে হচ্ছে কেউ যেন তার দিকে তাকিয়ে আছে, সে অন্য কারো চোখের দৃশ্য অনুভব করতে পারছে কিন্তু কাউকে দেখতে পারছে না। জোর করে ভয়টা মাথা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো সে। কবরস্থানের দেয়ালটা অনেক নিচু, অল্প একটু চেষ্টাতেই টপকে যেতে পারলো মজিদ। ধপ করে নামলো একটা প্রায় নতুন কবরের কাছে, মাত্র পাঁচ ছ দিন আগে কবরটা তৈরি হয়েছে। নামার সাথে সাথেই হলো কি প্রচন্ড চিৎকার করে উঠলো কে জানে। ভয় আঁকিয়ে উঠল মজিদ, ওগুলো চামচিকের ডাক ছিল, কিন্তু মজিদের মাথায় সেসব ঢুকলো না। হঠাৎ করে তার মনে হচ্ছিল সে চরম ভুল করে ফেলেছে, এই প্রাচীন কবরস্থানে হাজার হাজার মানুষ কতদিন ধরে নিঃশব্দে ঘুমিয়ে আছে, কেউ তাদেরকে বিরক্ত করেনি, আজকে সে এসে যেন তাদের প্রত্যেককে জাগিয়ে দিয়েছে। এরা বুঝে গেছে মজিদ কেন এখানে এসেছে। ভয়ে মজিদের বুক শুকিয়ে গেল, সে আর এক মুহূর্ত সেখানে থাকতে পারবে না, লাফ দিয়ে দেয়ালটা আবারও টপকে পরিমরি করে দিল একদম, পালালো মজিদ। তার সাহসে কুলোলো না নিজের পরিকল্পনাটা বাস্তবায়ন করার। ওরে বাবা ভয়ঙ্কর ভয়ঙ্কর, বলতে কেমন লাগছে বলো, তুমি তো শোনোনি আগে। বিশেষ করে কবরস্থানটা ভয় কাজ করে, এবং গোরস্থান সাবধান নামে একটা সত্যি ফেলুদার পড়েছে, সেটা সেটা ছবিও হয়েছে, সন্দীপ প্রায় তৈরি করেছে, সেটা অসাধারণ ভয়ের গোরস্থানের ভিতরে যে রাতে রাত কাটানোর দৃশ্যগুলো, যাকে আমরা যেটা বলছি দেখছিলাম দেখছিলাম মানে শুনছিলাম, আসলে এমন দৃশ্য মানে নাটকের দৃশ্যগুলো এত প্রাণবন্ত আর এত জীবন্ত, চোখের সামনে কানে শুনলে মনে চোখের সামনে সব দেখতে পাচ্ছে, আশা করি বন্ধুরা সব দেখতে পাচ্ছে। এই ফাঁকে বলে রাখি যে মজিদ শেষ পর্যন্ত রাজি হয়েছে হাসপাতালের কথায়, এবং সে সেই জঘন্য কাজ করতে একেবারে বদ্ধপরিকর, এবং তার প্রথম যেই স্টেপটা অর্থাৎ সেদিন রাতে সে কবরস্থানে গিয়ে একটা লাশ তুলে আনার কথা, এবং ভয়াবহ একটা চিৎকার শুনে মজিদ কি করলো তারপর সেটা আমরা আমার মনে আমরা কথা না বলে আমরা মূল গল্পে চলে যাই, ফিরে এসে আমরা কথা বলবো, আমরা বাকি অংশ শুনবো কুয়াশার। এখন যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন, ভয় পাবেন না, আমি শারমিন এবং রতি আছি আপনার সঙ্গে। আর শুনছেন এবিসি রেডিও 89.2, আমাদের এসএমএস করবার ঠিকানা হচ্ছে যে কোনো মোবাইল থেকে 8920, ফ্যান পেজ আছে আরজে শারমিন এবং এবিসি রেডিও নামে, আর যারা লগ ইন করে শুনছেন তারা এবিসি রেডিও bd.fm/message এই ঠিকানায় পাঠাবেন। সঙ্গে থাকুন। পরের দিন রাতের কথা, মজিদ মন মরা হয়ে দোকানে বসেছিল। অনেক রাত হয়ে গেছে, তখনও সে বাড়ি ফিরছে না। নিজেকে খুব বোকা মনে হচ্ছিল তার আগের রাতের কথা ভেবে। অল্প একটু ভয় পেয়ে সে এভাবে পালিয়ে এলো। সে কখনোই একটা লাশ জোগাড় করতে পারবে না। এমন সময় তার দোকানে এক মহিলা এলো।
কেমনে মারা গেল সে?
আমরা তো রাস্তায় ভিক্ষা করে রাখাই বাবা, ঢাকা জানো টাকা আমগর নাই।
আপনি বসেন, আমার একটু সময় দেন, আমি আমি সব দিবো, আপনার যা যা লাগে আমি সব দিবো।
মহিলাটাকে রেখে দোকানের পেছনে গিয়ে তাড়াহুড়ো করে হাসমুখকে ফোন দিল মজিদ, একটা লাশ পেয়ে গেছে মজিদ, আর এটা তাকে কবর থেকে তুলতেও হবে না। হাসমুখ নিজেই একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে নিয়ে যাবে, এতটাতে কেউ টেরও পাবে না। মহিলাকে অনেকক্ষণ দেব দিচ্ছি করে বসিয়ে রাখলো মজিদ। এভাবে সময় পার করলো। ঘন্টাখানেক পর হাসমুখ ফোনে জানালো কাজ হয়ে গেছে, লাশটাকে সে উঠিয়ে নিয়ে গেছে। মজিদ তাড়াতাড়ি সেই মহিলাকে কাপড় দিয়ে বিদায় করলো, সাথে কিছু আগরবাতি আর তুলাও দিয়ে দিল। মহিলা চলে গেলে পয়সা থেকে আনন্দ ভর করলো মজিদের মনে। জীবনের প্রথমবার ভয়ঙ্কর অপরাধ সাফল্যের সাথে শেষ করার আনন্দ। তিন দিন পরে নিজের টাকায় মোবাইল কিনল মজিদ, কিনে প্রথমেই গেল নিজের বাসায়।
কি দেখতেছো?
মোবাইল তাই না ফুল?
কেন, নিজের টাকা কিনছে?
নিজের টাকা? এত টাকা পাই না কই তুমি?
যেহানেই পাই না কেন, তাতে তোমার কি হিংসা লাগতেছে নাকি?
তাজ্জব ব্যাপার, আমার হিংসা লাগবো কেন?
লাগতেও পারে, তোমার বাপের তো আর তা দেওয়ার ক্ষমতা নাই।
কি কইলা তুমি? আবার আমার বাপের যে কোটা দিলা?
ভালোই করে আরো দিন।
খবরদার আর একটা বাজে কথা কইবা না তুমি। ও বলছো মই খালি আমার বাপের নিয়া কোটা দিতে থাকি, কোটা দিতে
থাকি। কিছু কই না, দেখে বেশি বাড় বাড়তেছে তোমার। আরে একটা কথা কইলে মেশে হলো না?
আমার
কাউরে কিছু লুকানোর দরকার নাই, আমি কি কাউরে ডরাই না?
রোজ বাড়িতে দেরি করতেছো, আগেও বাইরে থাকতা, কিন্তু এত গণ গণ না। সত্যি কইরা কবে এই ব্যাপারটা কি?
তোমার কি ওখানে আমার কৈফত দিতে হইব নাকি? খবরদার একটা উল্টো পাল্টা কথা বলবে না। বুঝলাম বাবা বেশি।
এইভাবে মজিদ ভয়ঙ্কর এক অপরাধের জগতে পা বাড়াল। উচ্ছিত কদর্য সে অপরাধ। আস্তে আস্তে তার সাহস বাড়ছিল, তেমনি দিনে দিনে সে মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছিল। সুফিয়ার সাথে সে আগের চাইতে আরো বেশি খারাপ ব্যবহার করতে লাগলো। ইতিমধ্যে হাসমুখ তাকে সিগারেটের সাথে গাঁজা খাওয়াও শেখালো। হাসমুখের কাছে অনেক রকম ড্রাগসের সাপ্লাইও থাকতো, আস্তে আস্তে সেগুলোও জানতে লাগলো মজিদ।
এইটা কি জিনিস? এইটা কি জিনিস তা খাইলেই বুঝবা জিনিস একটা নেও দৌড়ো দেও দেও। আসতে দাও আসতে দাও ফুল যেরা ফুটতে দেবে। উনি বাপরে, এইটা তো খুব দমের জিনিস। দব্বর জিনিস, দুনিয়াতে বাইক থাকলে আকাম সুকাম কত কিছু করতে লাগে। এই জিনিসটাই গুলাইয়া দে, কাউ কাউ বেশি ঘুরে খাও। আরেকটা দম্ব দাও। ঠিক হয়ে দেবো, দুদিন পরে ঠিক হয়ে যাবে, খাও। আহ, মনের মধ্যে কোনো কষ্ট থাকবো না আসমত ভাই। আরে দূর মদির ভাই, দুঃখ কষ্ট আর কি, দুনিয়াটা হইলো সুখের জায়গা। কি কর এত সুখ,
পাইবা পাইবা অনলাইনে তো পাইবা,
আমার সুখ নাই, খালি বউর সাথে ঝগড়া হয়, ঘরেও নাই বাইরেও নাই।
আরে বাবা কান্দ কেরে, দুই চারটা দম দেও দেখবা কেমন লাগে।
কেমন লাগে?
কেমন লাগে? খাও খাও, খালি দেখবা হিতার নিচে পুষ্কুনি, পুষ্কুনির বালি, বালিতে মাথা রাখবা, দেখবা খালি বাসবা আর বাসবা।
বাইশা যাবো?
হ্যাঁ, বাইশা বাইশা বুদ্ধির লাগানি উজিয়া যাইবা। কোন দুঃখ নাই, দুঃখ চিন্তা করানোর কাম নাই।
ঠিক 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 তেমনই
লাগত।
আরো সুখ নেই,
কেমনে মানুষ লাইনে আয়, তাহলে তুমি খাইবা আমার দিবা না, দেও
খালি সুখ আর সুখ। আর একটা দাও হাসপাতাল,
মজিদ নেশার জগতে প্রথম পা বাড়ালো। আরো বেশ কয়েক রকমের মাদক হাসমতের স্টকে ছিল। হাসপাতালে চাকরি করার সুবাদে এসে ভালো বুঝত হাসমত। খুব ভুততার সাথে হাসমুদ মজিদকে সে ভয়ঙ্কর পথে টেনে নিয়ে গেল। এর মধ্যে একদিন আবার হাসমুদ মজিদকে ডেকে পাঠালো।
ডাকছিলা কি জন্যে? আরে আসতে, আজকে একটা নতুন কাম করতে হবে।
কি কাম? কত
মানুষ লাগবে?
মানুষের শরীরে অনেকগুলো কিডনি থাকে, দুই একটা কিডনি বাইর করে নিলে তেমন ক্ষতি হয় না,
বরং আরেকজনের জীবন বাঁচে। এটা কি আরেকজনের উপকার করা না, ভালো কাম না?
অপারেশন করে বাইর করলে মানুষ ব্যথা পর্যন্ত পায় না। একটা কিডনি কত টাকা বিক্রি হয় জানো?
কাউকে
কিন্তু জ্যান্ত মানুষ পাবো কই? আর যদি কেউ রাজি না হয়?
আরে দূর বোকা, কেউ রাজি হইব না, রাজি করাইতে হইব। আর মানুষ কখনো একজন আরেকজনের উপকার করতে চায় না। তোমারে আমি একটা ওষুধ দিই, এটা দিয়া তুমি মানুষের অজ্ঞান করবা, অজ্ঞান করিয়া চুরি করবা। অল্প বয়সী ছেলে পোলো হলে সুবিধা, ক্যারিয়ে সুবিধা।
আচ্ছা দেখি কি করা যায়।
নেও একটা সিগারেট খাও। ব্যঞ্জন
ব্যঞ্জন
জীবিত মানুষ চুরি করতে ভয় লাগে না, কিন্তু একটা সমস্যা আছে, তাহলে জীবিত মানুষ বড্ড চিৎকার চেঁচামেচি করে। মজিদ জানতো কোথায় গেলে তার কাজ হাসিল হবে। তার দোকানের আশেপাশেই বহু ছেলে পেলে ঘুরে বেড়ায়, যাদের বাবা মা কাজের কারণে সারা দিনেও একবার তাদের খোঁজ নিতে পারে না। তাদেরই একজনকে চুরি করলো মজিদ। বাচ্চাটা কিছু বোঝার আগে তার মুখ বেঁধে ফেললো, হাসমত তাকে ক্লোরোফর্ম দিয়েছিল, সেটা দিয়ে অজ্ঞান করে বাচ্চাটিকে পাচার করে দিল হাসমতের কাছে। পরে কিছুদিন এলাকায় খুব হইচই হলো ব্যাপারটা নিয়ে। হাসমত আর মজিদ দুজনই একটু সাবধান হয়ে গেল। জীবিত মানুষের কারবারটা একটু বেশিই বিপজ্জনক, সবাই খুব চোখে চোখে রাখছে আজকাল নিজের বাচ্চাকে। এখন আর কোনো বাচ্চা চুরি করা যাবে না। এদিকে মজিদ দিনে দিনে আরো বেশি মাদকের প্রতি আসক্ত হয়ে পড়েছিল। তার মন থেকে ভয় ডর সব মুছে যাচ্ছিল। সে সিদ্ধান্ত নিল যে কাজটা একদিন সে করতে গিয়ে ভয় পালিয়ে এসেছিল সেটা এখন শেষ করবে। এবার তাকে সরাসরি সাহায্য করবে হাসমত। হাসমত তার গাড়ি নিয়ে কবরস্থানের বাইরের দেয়ালটা ঘেঁষে রাখবে, তারপর তারা দুজন মিলে একটা লাশ খুঁড়ে তুলবে, এরপর সেটাকে গাড়িতে নিয়ে চালান করে দেবে বহুদূর। কয়েকটা দিন মজিদ খুব তককে তককে থাকলো, খেয়াল রাখলো কেউ মারা যায় কিনা। কাপড়ের কাপড়ের দোকান হয়, খেয়াল রাখা তার জন্য খুব সুবিধা হলো। চার পাঁচ দিন পরেই তার আশা পূর্ণ হলো। সেদিন তার দোকানে অনেক কিছু বিক্রি হলো। খোঁজ করতে জানতে পারলো এক মহিলা সেদিনই মারা গেছে, বিকেলে তাকে কবর দেওয়া হবে। মজিদ আর হাসমত মিলে সব প্ল্যান করে ফেললো। সেদিন রাতেই তারা এই ভিন্ন প্ল্যান বাস্তবায়িত করবে। এই এলাকায় এমন কাজ আগে কোনোদিন হয়নি। পাহারাদার বা অন্য কেউ ভুলেও ভাবতে পারবে না এমন কথা। কোনো ভয়ই আর মজিদকে আটকে রাখতে পারলো না। আজকে তার সাথে হাসমতও আছে, মাঝ রাতে দুজনেই পৌঁছে গেল সে কবরস্থানে। সবার অলক্ষ্যে চুপি সারে দুজন মিলে উঠিয়ে নিয়ে গেল সদ্য কবর দেওয়া সেই লাশটাকে। কেউ কিচ্ছু টের পেল না। তবে রহস্যময় একটা অ্যাম্বুলেন্সের আনাগোনা ইদানিং বেড়েছে। এই ব্যাপারটা কেউ কেউ হয়তো খেয়াল করেছিল। এই চুরির পর মজুদের সাহস প্রচন্ড বেড়ে গেল। সে দিনকে দিন আরো ভয়ানক হয়ে উঠছিল। বউয়ের সাথে সবসময় খুব খারাপ আচরণ করতে শুরু করলো, সেই সাথে মাদক নিতে নিতে তার এমন অবস্থা দাঁড়ালো যে একটা দিনও সে মাদক ছাড়া চলতে পারত না। প্রতিদিন সে আরো বেশি বেশি টাকা উঠাতে শুরু করলো। লাশ চুরি করে যা টাকা পেয়েছিল সবই মাদকের পিছনে খরচ করে ফেললো মজিদ। দোকান চালানো লাঠি উঠলো তার, আর এই আচরণ আশেপাশে মানুষেরও চোখে পড়তে শুরু করলো। সেদিন তার কাছে তেমন কোনো টাকা নেই, কিন্তু মাদক তার নেয়াই লাগবে। নেশার জন্য মরিয়া হয়ে উঠল সে, চলে গেল হাসমতের কাছে।
হাসমত, আমার জিনিস তো শেষ হয়ে গেছে।
মজিদ ভাই, তুমি এখন একটু বেশি খাইতেছ। মজিদ ভাই, এটা ঠিক করতেছ না?
এত কিছু বুঝি না, আমার অহনই লাগবো।
আমার কাছে অহন তো নাই, তোমার কাছে টাকা পয়সা কিছু আছে?
টাকা পয়সা তো সব শেষ।
এত গুলান টাকা শেষ করলা কি হয়ে যা?
তুমি জানো না, তোমারই তো দিছি জিনিস কিনবেন লাগিয়া। এছাড়া একটা মোটর সাইকেল কিনবেন লাগে বায়না করছি, আর বলছি বাকি টাকা পরে দেবো।
কিন্তু টাকা ছাড়া জিনিস কেমনে পাবো? টাকা দিলে কিনতে পারতাম, মাংনা থেকেও দিব না আমারে।
আরে আমি অত কিছু জানি না, তুমি অহনই ব্যবস্থা করবা।
কইলেই তো হয় না মজিদ ভাই, টাকা লাগবই।
ঠিক আছে, আজকে যদি আর একটা লাশ তুলি, গতকালই আর একজন মরছে।
অহন এইসব করুন যাবো না, পুলিশ টের পাইয়া গেছে। সবাই সাবধানে আছে, গা ঢাকা দিয়া অহন করতে গেলেই বিপদে উঠবো।
আরে রাখো তো, কিচ্ছু হইব না। তুমি থাকবা কি না কও, নইলে আমি একাই যাবো।
তাহলে আমি গাড়িলে বাড়িয়ে থাকুন, ভিতরে কিন্তু ডুববা পারুন না।
ঠিক আছে, কাজটা তাহলে আজ রাতেই হইব,
তোমার মর্জি, চলো।
কিন্তু মজিদের কপাল সেদিন খুব খারাপ ছিল। কবরস্থানে পাহারা জোরদার করা হয়েছিল, ধূপ করে শব্দ হতেই পাহারাদার টের পেয়ে গেল। কে কে চিৎকার করতে করতে দৌড়ে এলো। মজিদ কিচ্ছু করতে পারলো না, কোদাল আর জিনিসপত্র রেখে লাফ দিয়ে বের হয়ে পালালো সে। হাসমত আওয়াজ শুনে আগেই গাড়ি নিয়ে পালিয়েছিল। একা একা প্রচন্ড ভয়ে পাগলের মতো দৌড়াতে দৌড়াতে বাড়িতে ফিরল মজিদ। তার মাথা খারাপের মতন হয়ে গিয়েছিল। ঘরে ঠুকতে দেখে সুফিয়া ডেকে আছে। এভাবে রোজ রোজ দেরি করে বাড়ি ফেরে প্রচন্ড রেগে তাকে বকতে শুরু করে দিল সুফিয়া। মজিদের মাথায় এক ভয়ঙ্কর বুদ্ধি খেলে গেল। অন্তত একটা লাশের জোগাড় তো এক্ষুনি করা যাবে। মজিদ আর কোনো কিচ্ছু ভাবতে পারল না। লম্বা দুটো হাত দিয়ে শক্ত করে চেপে ধরল সুফিয়ার গলা। দুই হাতের মধ্যে ছটফট করে গোঙাতে লাগলো সুফিয়া। কিন্তু মজিদের মধ্যে ভর করেছিল এক পৈশাচিক শক্তি। দেখতে দেখতে সুফিয়া ছলে পড়লো মৃত্যুর পথে। আর তখনই
দরজা খুলুন, কে আছেন ঘরে? দরজা খুলুন, খুলুন বলছি, না তো ভেঙে ফেলবো।
স্যার, দরজাটা ভেঙে ফেলবো?
না, ভাঙুন। কে কে ওখানে? ও মাই গড!
কোনো কিছু বোঝার আগে অনেকগুলো পুলিশ ঘরে ঢুকে পড়ল। মজিদ ভয় থরথর করে কাঁপতে লাগলো। তার পাশেই পড়ে আছে সুফিয়ার লাশ। তার পালানোর কোনো সুযোগ নেই। কি করবে এখন সে? মজিদের পাপের গল্প শেষ হলো এভাবে। সৎ পুলিশ অফিসার জাহিদুলের কাছে ধরা পড়ে গেল সে। জাহিদুল তদন্ত করার পাশাপাশি অনেক সোর্স লাগিয়ে রেখেছিল সারা শহরে। তারা সন্দেহজনক অনেক কিছু দেখলেই নিয়মিত সেই তথ্য পৌঁছে দিত জাহিদুল ইসলামকে। গত কিছুদিন ধরে মজিদের আচরণের পরিবর্তন সন্দেহে ফেলে দিয়েছিল অনেককে। এছাড়া হাসপাতালের এলাকায় হঠাৎ বেশি বেশি যাতায়াত হয়তো অনেকের চোখে পড়েছিল। মাদক ব্যবসায়ীর সাথে তার একটা সম্পর্ক আছে বলে অনেকেই জানত। মজিদের মাধ্যমে পরে এই হাসপাতাল ধরা পড়েছিল। পাপি সবসময় ভাবে তার পাপ কেউ টের পাবে না, কিন্তু তার লোভের কারণে সে একদিন ধরা পড়ে যায়। কারণ কথায় আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। লোভে পাপ পাপে মৃত্যু। আজকে যে গল্পটা আমরা শুনলাম খুবই ভয়াবহ যে গল্প, এবং বাস্তব জীবনে এরকম ঘটনা প্রচুর ঘটে। আমরা পত্রপত্রিকায় অনেক সময় জানতে পারি, অনেক সময় আমরা জানতেও পারি না। ঠিক এই কথাই লিখেছে আমাদের এক বন্ধু রায়পুরা থেকে, যার নাম নজরুল। লিখেছে, জানি না আজকের প্রোগ্রাম থেকে কে কতটুকু কি শিখতে পেরেছে, বাট আমি অনেক কিছু শিখতে পেরেছি। অভাব আসলে মানুষকে কোথায় নিয়ে দাঁড় করায়। অভাবের কারণে কত জঘন্যতম কাজ করলে একটু বুক কাঁপবে না। তা আমি আজকের কুয়াশা প্রোগ্রামটা না শুনলে বুঝতাম না। ধন্যবাদ জানাই শারমিনা আপুকে এত সুন্দর একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। আর আমি ধন্যবাদ জানাতে চাই আমার পুরো কুয়াশা টিমকে, যারা না থাকলে এই আয়োজন করা আমার পক্ষে সম্ভব হতো না। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই অসাধারণ সাউন্ড এফেক্ট যিনি তৈরি করেছেন, এডিট করেছেন এই আয়োজনটি, খালিদকে। আর মূল গল্প স্ক্রিপ্টটি তৈরি করেছেন সিফাত মাহমুদ, গত সপ্তাহে তাকে দিয়ে সেই করেছিল স্ক্রিপ্টটি। আর এই ঘটনার অভিনয়ের অংশ অর্থাৎ নাট্যাংশ যে পরিচালনা করেছেন, সবসময় যিনি করে থাকেন, সাকিব ফারজানা। আর অভিনয় করেছেন বিভিন্ন, কারণ আজকে আমাদের এই কুয়াশার এই গল্পে প্রচুর চরিত্র ছিল যার ফলে অনেকে অভিনয় করেছেন, সাইফ, কাফি, তুষার, সিফার, জাহিদ, মিলুন, কুমকুম, সাথি, রনি, শাকিল, তাজুল, লোবান, মঞ্জু এবং কাজল, এদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমার কুয়াশা টিমকে, ধন্যবাদ জানাচ্ছি ব্রতিকে, যে এতক্ষণ ভয় পেয়ে পেয়ে আমার সঙ্গে এই অনুষ্ঠান শুনেছে এবং আমাকে যথেষ্ট সহযোগিতা করে প্রতি আয়োজন এসে। আর আমি প্রথমে বলেছিলাম যে আমার একটি ড্রিম প্রজেক্ট হচ্ছে কুয়াশা, এবং এই এই আয়োজনে আমি সবচেয়ে বেশি কি বলবো, আমি রহস্য রোমাঞ্চের গল্পে এই আয়োজনে আমি সবচেয়ে বেশি রোমাঞ্চিত থাকি,
আর শারমিন সবচেয়ে বেশি ইনভলভড থাকে।
হ্যাঁ, আমি ভীষণ ইনভলভ থাকি, এবং প্রতি খেয়াল করে দেখতে আমি একটাও কথা বলি না প্রতির সঙ্গে, আমি কানে হেডফোনটাও খুলি না, যদি এডিট করার সময় আমি থাকি, যখন অভিনয় হয় সে সময় আমি থাকি, তারপরও আমি এত গল্পের মধ্যে ঢুকে যাই, আমার মনে হয় আরেকবার যদি শুনতে পেতাম। আমি আশা করছি বন্ধুদেরও সেরকম একই অবস্থা। এবং আজকের গল্পটা আমাদের দীর্ঘ, একটা কথা আমরা বলে রাখছি, যেহেতু এক একটা কিছু সত্য ঘটনা থেকে যেখানে আমাদেরকে শেষ করতেই হয়, তো কুয়াশার আয়োজনটা আমরা দীর্ঘ, আমরা এগারোটার খবরের পর থেকে দুটো পর্যন্ত থাকবোই, কিন্তু একটা জিনিস আপনাদেরকে সবাইকে বুঝতে হবে যে কাহিনীর লেন্থ কিন্তু সবসময় একরকম হবে না, মানে একই সময় শেষ হবে না। সেটা হয়তো নর্মাল কোনো আয়োজন আমরা করতে পারি, যেহেতু এটা একটা বিষয় ভিত্তিক বা আয়োজন, একটা গল্প থাকে, কোনো কোনো গল্প হয়তো একটু ছোট হয় বা কোনো সত্য ঘটনা একটু আগে শেষ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে ওইভাবে আমার আমার অবশ্য এটা আমি আমার নিজের থেকে বলছি, কোনো বন্ধুরা যে আমাদেরকে এই ধরনের কোনো অভিযোগ করেছেন তা না, আমাদের ফিডব্যাক খুবই ভালো কুয়াশার, এবং যারা অভিমান করেছিলেন কেন এত কথা বলতে, তারা নিজেরাই বলেছেন যে আমরা গল্প শুনতে শুনতে রাগ ভুলে গেছি।
এবং যেটা কথা হচ্ছে যে কুয়াশা শুরু হয়, এই আয়োজনটা শুরু হয় রাত 11:20 থেকে, এবং কুয়াশার একটা পার্ট হচ্ছে সেই গল্প, আরেকটা পার্ট হচ্ছে বন্ধুদের সঙ্গে আমাদের ইন্টারাকশন যেটা,
এবং আগের সপ্তাহে যে গল্পটা থাকে সেটা নিয়েও কিছু প্রশ্ন থাকে, সেগুলোর উত্তর দিতে হয়। আরেকটা জিনিস আজকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কুয়াশায় অনেক বন্ধু, যেরকম সেদিন ছোট্ট বন্ধু তাসলিমা, একটা ছোট খুব মজার, একটা মজার না একটা ভয় গল্প দিয়ে গেছে সে, আমরা চেষ্টা করব বন্ধু, আপনারা যারা শুনছেন, আপনারা যদি কোনো আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো কোনো রহস্যের ঘটনা থাকে, সত্য কোনো ঘটনা থাকে, সেটা আপনারা আমাদেরকে ইমেলের মাধ্যমে জানাতে পারেন বা এবিসি রেডিওতে এসে পৌঁছেও দিয়ে যেতে পারেন, অথবা আমার যেটা ফেসবুক আছে সেটার ইনবক্সে যদি আপনারা পাঠান, আমরা সেখান থেকে নিয়ে যাবো নাম ঠিকানা সহ।
একটা জিনিস হচ্ছে অ্যাটাচড ফাইল আকারে পাঠালে আমাদের জন্য সুবিধা, মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা ফন্টে লিখে কিংবা ইংরেজিতে লিখলেও আমরা
সেটা ট্রান্সলেট করে দিতে পারবো। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা তাহলে আমরা গল্প শুরুর আগেই যে যে বন্ধুরা যে আমরা সিলেক্ট করবো যাদের যে গল্পগুলো আমরা সেগুলো পড়ে শোনাবো বা সেগুলো আমরা বলতে পারি,
ঠিকানাগুলো জানিয়ে দিই লিখে পাঠানো। সেটা হচ্ছে কুয়াশা kuashaFMH920@gmail.com। আর ডাকযোগে পাঠানো ঠিকানা হচ্ছে বিসি রেডিও 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, তৃতীয় তলা, কারওয়ান বাজার, ঢাকা। আর সেই সঙ্গে আর যে শর্মিনের ফ্যান পেজ আর যে FHARMWN সেখানে ইনবক্সে অ্যাটাচমেন্ট আকারে পাঠালে ভালো হয়। আর সেই সঙ্গে তো ঠিকানাগুলো জানিয়ে
এবার এসএমএস পর অনেক বন্ধু প্রচুর এসএমএস পাঠিয়েছে।
আজকের এপিসোড ভীষণ ভালো লেগেছে জানিয়েছে HM রিমন বাড়িধারা থেকে। আর শরীফুল ইসলাম ঢাকা ক্যান্টনমেন্ট থেকে লিখেছে আমাদের। আর আজকে প্রচুর বন্ধু অনেক বন্ধু ভয় পেয়েছে, বিশেষ করে এথিকা জানিয়েছে আজকে স্টোরি খুব স্পুকি আর প্রচন্ড ভয় লেগেছে জানিয়েছে অনিদ্রা মিরপুর থেকে। আজকে রাতে ঘুমাতে পারবো, আচ্ছা আমরা ঘুমাতে পারবো কিনা জানতে চাই, একটু তো কঠিন।
হ্যাঁ আমি যদি কুয়াশা করে যে সত্যি প্রতি আমার আগে প্রথম প্রথম ভয় লাগতো না, এখন আমার একটু একটু ভয় লাগে, আমি বাতি জ্বালিয়ে ঘুমাই।
বন্ধু
লিখেছে যে তার মা বসে তাকে ঘুমোতে, কারণ তাকে তেহরি খেতে হবে। এখন কি সে ঘুমোবে? আগে লিখে পাঠিয়েছিল আমার মনে হয় এতক্ষণে তুমি, আমার মনে হয় না তোমার মা তোমাকে জোর করে ঘুম পাড়াতে পেরেছে। তুমি হয়তো শুনছো একবারে কুয়াশা শেষ করে সেহরি করে ঘুমোতে যেতে পারো। সেহরির শেষ সময় হচ্ছে 3:50, তো আমার মনে একটু পরে সেহরির সময় শুরু হয়ে যাবে, সুতরাং অসুবিধা নেই, একবারে সেহরি করে নামাজ পড়ে ঘুমোতে যেতে পারবে।
আর নাম না লিখে একটা বন্ধু আমাদের জানিয়েছিল আজকের ঘটনাটা বেস্ট ভূতিয়া স্টোরি,
এবং লিখেছে তালাশ ছবি থেকেও খুব ভয়ঙ্কর ভূতিয়া স্টোরি কিনা জানি না, তবে প্রচুর রহস্য ছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত বোঝা যায়নি যে কি হতে যাচ্ছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার।
আর সব এই ভয়ের পিছনে দেখা গেল মানুষের হাতই আছে।
আর রিয়েল স্টর্ম লিখেছে নেশা লোকটাকে কত খারাপ করে দিয়েছে, টাকার জন্য নিজের বউকেও এমন ভাবে মার্ডার করলো, আল্লাহ রোজার মাসে ওদের হেদায়েত দান করুক। আর আচ্ছা রাতের জোনাকি লিখেছে এই পর্যন্ত সবগুলো গল্প থেকে আজকের গল্পটা বেস্ট, থ্যাংকস আর যে আপুদের এমন শিক্ষামূলক গল্প প্রচার করার জন্য। আর অনেক ভুইয়া লিখেছে অসম স্টোরি, আর এই স্টোরির মতন রিয়েল অনেক স্টোরি আছে। আমি সেটা বলছিলাম ইন্টারনে যে পত্রপত্রিকা আমরা এই ধরনের ঘটনা দেখি যে কবর থেকে লাশ উঠিয়ে নিয়ে সেগুলো বিভিন্ন মেডিকেল কলেজে বিক্রি করে দেওয়া হয়, কিডনি বিক্রি করা হয়, যেরকম বোকার কারণ হাসমত ততক্ষণ ততদিন চালাক হয়ে গেছে, মসজিদ কতটা বোকা থাকলে হাসমত বসে মানুষের অনেকগুলি কিডনি থাকলে থাকেই তো দুইটা কিডনি, দুইটা নিয়ে নিলে আর থাকবে কয়টা। আর
যেটা বলছিলাম যে দুটার মধ্যে একটা কিডনি দিয়েও হয়তো মানুষের জীবন চলতে পারে, কিন্তু সেটাও যে খুব বেশি নিরঙ্কুশ হবে কিংবা খুব ঝামেলাবিহীন হবে সেরকম না, খুব দরকারে পড়লে তবেই মানুষজন খুব নিকট আত্মীয়কে কিডনি দেয়।
আচ্ছা আমি আরো কিছু আমার ফেসবুকে যে বন্ধুরা লিখে পাঠিয়েছে বলছে এমডি স্কাই লিখেছে মানুষ অভাবের জন্য কি না করতে পারে, শেষ পর্যন্ত নিজের বউকেও মার্ডার করলো, ও মাই গড। আর এনজয় কুয়াশা লিখেছে শহীদুল ইসলাম, মুসলিম উদ্দিন আজিজ লিখেছে অনেক জটিল ঘটনা থ্যাংকস কুয়াশা, রিমিক্স সবুজ লিখেছে আজকের কাহিনীটা কুয়াশার বেস্ট কাহিনী। আর ইনোসেন্ট ম্যাজ বলছে আপু ছাদে বসে আছি, ছাদ থেকে সে শুনছিল। রিয়েল স্টর্ম লিখছে লাগছে ভয়, কি যে উপায় কেউ নাই আমার পাশে, চোখ বুঝলেই চোখের মাঝে কি জানি কি ভাসে, শামিন আপু করলা কাবু রহস্যের এই মাঝে, মানলে তো বাদ বাকি ছয় দিন মন বসে না কাজে, অল ফ্রেন্ড প্লিজ শেয়ার করো আর যে শারমিন পেজে, কুয়াশা যে শোনে না তার লাইফটা পুরাই ফাঁকি। হ্যাঁ ইস্তি লিখেছে আপু কুয়াশা অনেক ভালো হয়েছে, কুয়াশা টিমকে থ্যাংকস এত ভালো স্টোরি শোনানোর জন্য, থ্যাংক ইউ আপু। মশিউর রহমান সুমন লিখেছেন উফ এই গল্পটা খুবই ভালো লাগলো, অনেক ভুইয়া লিখেছে আমরা এ ধরনের কাহিনী চাই। আর নাদিম পলাশ লিখেছে দরিদ্র নেশা লোভ মানুষকে এত জঘন্য করে তোলে। আচ্ছা আর এম জি আশরাফ লিখেছে উফ মানুষ এত খারাপ হতে পারে, অভাবে স্বভাব নষ্ট, অভাবে পাপ পাপে মৃত্যু, লোভে পাপ, সরি লোভে পাপ পাপে মৃত্যু, প্রবাদ দুইটা দুইটা আর একটি দৃষ্টান্ত, প্রবাদ দুইটার একটি দৃষ্টান্ত পেলাম। আর জুবায়ের স্ত্রী লিখেছেন, নাইস গল্প আপু, কুয়াশা টিমকে থ্যাংকস, ভালো লাগলো, ধন্যবাদ তোমাদের দুইজনকে, লিখেছে রিয়াজ পিটু। আর রিয়াজ পিটু আচ্ছা, আর লিখেছে মাসুদ জোনা মুন্না, আমাদের দেশের ফিল্মগুলো কি এই রকম সুন্দর কাহিনী নিয়ে হতে পারে না? থ্যাংকস টু কুয়াশা টিম। সেটা তো আমরা বলতে পারবো না, যারা ছবি তৈরি করে তারা বলতে পারবে, আমরা কুয়াশা তৈরি করি আমরা সেটা বলতে পারবো যে আমরা কি করে তৈরি করি, খুব কষ্ট করি। এবং কুয়াশা টিমকে ধন্যবাদ জানালে আমি বেশি করে খুশি হবো, আমাকে ব্যক্তিগত ভাবে ধন্যবাদ না জানালে, কারণ এটা ব্যক্তিগত কাজ নয়, এটা পুরো টিমের কাজ।
আর শারমিন অর্ঘ কমলাপুর থেকে জানতে চায় যে লাশ উঠে হাঁটতে হাঁটতে চলে গেল, এটা যে পাগল দেখেছিল সেটা কি দেখেছিল? আমরা একটা জায়গায় দেখি যে মজিদ রাতে দেখি করতে, মানে ওই এলাকাটা ঘুরে দেখতে যায় পাকিস্তানে, তখন সে ভয় পেয়ে হঠাৎ করে উঠে দৌড়ে চলে যায়, তো
সেটাই হয়তো পাগলটা দেখেছিল। আচ্ছা, জান্নাতি ইবলিশ লিখে পারে যে কুয়াশার টাইটেল টিমটা খুব অদ্ভুত, সেই সাথে ভৌতিক আর একই সঙ্গে খুব সুন্দর, চমৎকার তো বটেই। ব্যাকগ্রাউন্ড স্কোর মানে মিউজিকটা কে দেয় ব্রতী আপু? ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেটা অনেক আগে আমরা সবাই মিলে তৈরি করেছিলাম, এটা আমাদের কুয়াশা টিমের কাজ। আর সেটা এটা শুনলে আরো ভয় লাগে, গল্প তো লাগে, সেটা কি বলতে হয়, কুয়াশার রক্স। আজকের অনুষ্ঠানের অভিনয়টা মারাত্মক, আর শারমিন আপুর গল্প বলার ধরন অনেক সুন্দর, গল্প আর স্ক্রিপ্টটা কে লিখেছে? সিফাত মাহমুদ। সিফাত মাহমুদকে আন্তরিকভাবে ধন্যবাদ, সে আমাদের বাইরে বসে আছে এই মুহূর্তে,
আমাদের সঙ্গেই আছে।
হ্যাঁ, আমাদের সঙ্গেই আছে। আর জুবাইর স্ত্রী যে আজকে রাতটা ঘুম হারাম হয়ে গেছে, আপু কিভাবে আজকে ঘুমাবো, ভয় লাগছে। আমার পক্ষ থেকে স্যালিউট, অবশ্যই অসাধারণ অভিনয় করেছে। এরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এরা কেউ অভিনয় করে না, পেশাদার অভিনেতা না এরা কেউই। তহিদুল ইসলাম তহিদ লিখেছে থ্যাংকস কুয়াশা টিম। শাহরিয়া শান্ত লিখেছে কুয়াশা মানে ভীষণ রহস্যময়, কুয়াশা মানে একটুখানি ভয়, কুয়াশা মানে একটু শিক্ষা পাওয়া, কুয়াশা হোক অক্ষয়, ডোন্ট মিস ফ্রেন্ডস কুয়াশা, কিন্তু মানদে নাইতে হয়। থ্যাংক ইউ সো মাচ, খুব চমৎকার একটা ছন্দে ভরা ছড়া পেলাম কুয়াশাকে নিয়ে। মোহাম্মদ ইমরান হোসেন লিখেছে অনেক ভয় পেলাম আপু। মোহাম্মদ ইজাজ লিখেছে আপি এই আজকের প্রোগ্রামটা অনেক সুন্দর ছিল, থ্যাংক ইউ আপি। আর সাবরিন হক জেসিকা লিখেছে ওকে অনেক ভয় পেয়েছি আপু। ব্ল্যাক স্কাই লিখেছে মেশা মানুষকে কোন কোন পর্যায়ে নিয়ে যায় যেটা বলে বোঝানো যাবে না। আর আরো প্রচুর, রিয়াজ পিটুল আবার লিখেছে একেবারে সেহেরে খেয়ে ঘুমাবো ইনশাল্লাহ, ধন্যবাদ শারমিন আপু তোমাকে এরকম একটা অনুষ্ঠান পরিচালনা করবার জন্য। পরিচালনা না, এটা আমি প্রযোজক। আর প্রথমে বলেছি যে আরেকজন জিজ্ঞেস যে ইনভেনশন কোথায় হয়েছিল, এটা খুব ছোটবেলায় ইনভেনশন হয়েছিল, আসলে মনের মধ্যে ছিল, সুযোগ পেয়েছি এবিসি রেডিওর মাধ্যমে তাই একটু প্রচার করতে পারছি। আর এখন প্রতি কিছু এসএমএস যারা 8920 তে পাঠিয়েছে,
লিখেছে আমাদেরকে শাইনি আছে গল্পটা অনেক হন্টেড, আর লিখেছে আমাদেরকে কায়েস চট্টগ্রাম থেকে, বন্ধুর কাছ থেকে আগে কুয়াশার কথা শুনেছে, আজকে বাস্তবতা টের পেলো, এত সুন্দর একটা আয়োজনের জন্য এবিসি রেডিওকে ধন্যবাদ জানিয়েছে।
আচ্ছা, এবিসি রেডিওকে এখানেও ধন্যবাদ জানিয়েছে ডিজে সাগর এবং কুয়াশার টিমকে থ্যাংকস জানিয়েছে তহদিল ইসলাম তহিদ।
লিখেছে আনফাস বাসাবো থেকে, অনেক অনেক ভালো লেগেছে আজকের কুয়াশা, ধন্যবাদ জানিয়েছে। আর ড্যানিয়েল শঙ্কর জানিয়েছে অনেক ভয় পেয়েছে, তবে শেষ হলো ভয় পাওয়ার পালা এবং অনেক কিছু শিখতে পেরেছে এই আয়োজন থেকে। আর জানতে চায় গল্প পাঠাতে পারবে কিনা, জানিয়ে দিয়েছি গল্প পাঠানোর ঠিকানা আর একবার মনে করিয়ে দেই, কুয়াশা kuashaefm8920@gmail.com। সেই সঙ্গে আর যে শারমিনের যে ফ্যান পেজ রয়েছে ফেসবুকে, আর যে SHARMWN, সেখানে অ্যাটাচমেন্ট আকারে পাঠানো যাবে, আর সেই সঙ্গে হাতে লিখে তো পাঠানো যাবেই রেডিওর অফিসে এসে।
আচ্ছা, এখানে একজন আমাদের গল্পে যে জাহিদুল ইসলাম ছিলেন ইন্সপেক্টর, তার কথা লিখেছেন যে এখানে একটি কনস্ট্যান্ট নেক্সট অসম একটা পার্ট এই কুয়াশা, আওয়ার কান্ট্রি নিডস আ পুলিশ অফিসার লাইক জাহিদুল ইসলাম। আর নাহিদ সৈকত দেখেছে আপু আমি যখন শুনলাম যে মহিলা কাফনের কাপড় আনতে গিয়ে দেখলো দোকানি নাই, তখনই আমি বুঝতে পেরেছি দোকানের ভিতর কোনো গন্ডগোল আছে।
খুব চমৎকার যেটাকে বলে।
আর আদনান ফাহাদ লিখেছে আই এম নিউ এই শোতে, বাট খুবই এনজয়েবল শোটা। আচ্ছা, আর আসাদুর রহমান রাজীব লিখেছে বাই দ্য ওয়ে আজকের এপিসোডটা রকস, আর সবই কিছু কিছু একই মানে একই জন হয়তো অনেকবার লিখেছেন আধুনিক ভূত, বাহ লিখেছে। স্টোরিটা কি রিপিট করা যাবে ছোট করে? স্টোরিটা এত বড় এটা রিপিট করতে গেলে আমার আর বলতে আজকে থাকতে হবে রাতে, একেবারে ছেড়ে পর যেতে হবে। তুমি কালকে আগামীকালকে আমাদের আর্কাইভে পেয়ে যাবে, ডাউনলোড করে তুমি শুনতে পারবে।
এবিসি রেডিও bd.fm সেখানে গিয়ে সংগ্রহশালা, সেখান থেকে পাওয়া যাবে কুয়াশার সবগুলো পর্ব। লিখেছে আমাদেরকে দেলওয়ার চট্টগ্রাম থেকে, অনেক রহস্যময় এবং শিক্ষণীয় একটা গল্প শুনলো। লিখেছে রবিন সদরঘাট থেকে, গল্পটা তার ভীষণ ভালো লেগেছে। আর আমাদের এবিসি রেডিওর পেজে লিখেছে রিয়াজউদ্দিন রয়্যাল, আমরা নাকি বিশ্বাসই করতে পারবো না সেই এপিসোডটাকে কতটা পছন্দ
হচ্ছে। আমাকে লিখেছে একই কথা।
উমেদ চাকমা আজকের কুয়াশা অসম্ভব না চরম হয়েছে। হিলারিয়াস রাজীব ভয়ে তো কাঁপতে কাঁপতে শেষ, আর বলছে যে একটা জিনিস শিখলো, লোভ মানুষকে কোনো সময় ভালো দিকে পরিচালিত করতে পারে না।
রিমিক্স সবুজ লিখেছে কি কাহিনী শোনাইলে আপু ভয় লাগছে। আর নাদিম পলাশ লিখেছে শামিন আপু তোমাকে থ্যাংকস, তোমার টিমকে থ্যাংকস। আর মাসুদ হাবিব লিখেছে থ্যাংকস এবিসি রেডিও। জুবাইর কক্সবাজার থেকে লিখে পারিছে আপু আজকে অনেক ভয় করছে। আর মাসুদ হাবিব আবারও লিখেছেন যে আজকে বুঝতে পারলাম মানুষ কতটা নিচ হয়। অচেনা বালক নাহিদ লিখেছে আজকে স্টোরিটা অসম হয়েছে আপু, আমি নাহিদ রামপুরা থেকে। আর শাহেদ আহমেদ লিখেছে লং লিভ কুয়াশা, ধন্যবাদ। অনাবিল আনন্দ লিখেছে থ্যাংকস আপু তোমাদের এত ভালো একটা গল্প উপহার দেওয়ার জন্য।
লিখেছে আমাদেরকে গাজীপুর থেকে বকুল লিংকন, আজকের গল্পটা খুব সুন্দর কিন্তু রাতে ঘুম হয় না, রমজান মাসের জন্য মন চায় গল্পটা শেষ পর্যন্ত শুনি। আমার মনে হয় শেষ পর্যন্ত ছিল সে আমাদের সঙ্গে। আর অনেক লিখেছে কুমিল্লা থেকে অভাব মানুষকে এত জঘন্য করে তোলে,
অভাবেই স্বভাব নষ্ট হতে কথাই তো আছে, প্রবাদ আছে,
কিন্তু তারপরও সেই লোভকে যারা জয় করতে পারে তারাই কিন্তু আসল সত্যিকারের মানুষ। লিখেছে শান্তা পাগলটা কে ছিল চট্টগ্রাম থেকে জানতে চায়।
পাগলটা একটা র্যান্ডম একটা লোক ছিল, পাগল ছিল ওখানে সবসময় থাকতো কবরস্থানে। আমি বিভিন্ন জায়গায় গেলে দেখি না অনেক সময় অনেক মাজারের সামনে বা কবরস্থানের সামনে এরকম কিছু থাকে, অপ্রকৃষ্ট লোক কিছু বসে থাকে সেরকম, সেটা কোনো ওরকম মানে আইডেন্টিফাই করার মতো কিছু ছিল না, এবং তার সঙ্গে এটা কোনো যোগসূত্র ছিল না, একটা ছোট্ট একটা চরিত্র ছিল ঘটনার। লং লিভ শামিন আপু ধন্যবাদ। চরম না সেরকম মোহাম্মদ শেখ সাদিল সাদি লিখেছে, আর এম ডি ইরাজ লিখেছে আপনি আজ প্রথম কমেন্ট করলাম আর তুমি তা পড়লা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নজরুল রায়পুরা থেকে আবারও লিখেছেন খুবই ভয় পেয়েছি আজকের গল্প শুনে, আরো ভয় লাগছে ভয়ানক ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনে। আচ্ছা, সাবরিন হক জেসিকা লিখেছে হরর মুভি ফেইল কুয়াশার কাছে। আর অচেনা বালক নাহিদ আবারও লিখেছে আপু আমি আজ ফার্স্ট শুনলাম আপনাদের স্টোরিটা, আজ থেকে আমি রেগুলার শুনবো। কবে হবে, কবে হয় আপু কুয়াশা বলতে একটু বলে দাও কবে হয়?
কুয়াশা হয় প্রতি সোমবার রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত,
রাত 11টা খবরের পর থেকে রাত 11টা
সঙ্গে থাকে। যাই হোক, আমাদের সময় একদম শেষের দিকে শর্মা,
আর কয়েকটা এসএমএস পরে আমরা বিদায় নিচ্ছি।
শুভদীপ টঙ্গী থেকে
নামগুলো বলে দিতে পারো হয়তো,
একদম বিভোর হয়ে শুনছিল আমাদের, হঠাৎ করে তার জানালায় টিম করে একটা শব্দ হলো, এত ভয় পেয়েছে যে তার পানি খাওয়ার জন্য উঠতেও এখন ভয় লাগছে বিছানা থেকে। সঙ্গে আছে আর অনেকগুলো বন্ধু, লিখেছে ফারুক কক্সবাজার থেকে এই ঘটনা নিয়ে কোনো ফিল্ম করলে সেটা ফাটাফাটি হবে। আর মুন্না লিখেছে আমাদেরকে, লিখেছে রাজ্জাক আছে সঙ্গে অনেক ময়মনসিংহ থেকে, আমাদের এই আয়োজন অনেক সুন্দর জানিয়েছে আমাদেরকে। মন বলছিল যে অস্থির হয়েছে। ইঞ্জিনিয়ার শাহ আলম চট্টগ্রাম থেকে ভেরি 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 নাইস স্টোরি, আর তানহা জানতে চায় গল্পটা কি সত্য কিনা।
এটা তো খুব সত্যি ঘটনা, আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় এই ঘটনাটা খুবই স্বাভাবিক একটি ঘটনা, এরকম লাশ চুরির ঘটনা, কিডনি বিক্রি করে ফেলার ঘটনা, সেরকমই একটি কাহিনী থেকে গল্পটা তৈরি করা। আমরা তো কিছু ফিকশনও তৈরি করি, কিন্তু ফিকশনটা এমন হয় যে শুনলে মনে হবে সত্যি, আসলে সত্যি ঘটনা থেকেই নেয়া এটা,
সেটাই পুরোপুরি জীবন থেকে নেয়া। লিখেছে আমাদেরকে নীলা, তার কোনো ভয় লাগেনি, একজন সাহসী মেয়ে। আর লিখেছে আচ্ছা শহরটির নাম কি,
শহরটির কোন নাম নেই, ঢাকা শহরের আশেপাশেই কোন একটি শহর,
মফস্বল
শহর, শহরের কোন নাম ছিল না। তারপরে শুভরাত্রি, কেউ ভয় পাবেন না, সবাই ঘুমোতে চলে যান সেহরির পর। আজকে সেহরির শেষ সময় আরো একবার জানিয়ে দিচ্ছি, 3:50 আবারও কথা হবে আমার সঙ্গে এবং প্রতির সঙ্গে আগামী কুয়াশায় নতুন কোন গল্প নিয়ে। সেই পর্যন্ত প্রতির সঙ্গেই থাকবেন, আর খুব ভালো থাকবেন, নির্ভয়ে থাকবেন, সুরক্ষিত থাকবেন। শুভরাত্রি।
শুভরাত্রি। This track was downloaded from FusionBD.com.